exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছি আপনার সাথে, এবং আজকে বুধবার রাত শুরু হয়ে গেল আপনাদের এই বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠানটি এবিসি রেডিও 89.2 এফএম এ, এবং রাত একটা পর্যন্ত আপনারা সাথে থাকবেন এটা আমার অনুরোধ। এবং আমি জানিও আপনারা পুরোটা অনুষ্ঠান শুনবেন। আজকে একটা গল্প রয়েছে এবং এই গল্পটা আপনার জন্য অবশ্যই শিক্ষণীয়, কারণ এখানে যে গল্পগুলো প্রচার করা হয় সেগুলো বাছাই করেই, ভেবে চিন্তেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। যাই হোক, আজকে যিনি রয়েছেন তার কাছে যাবার আগে যে ফোন নাম্বারটা আমাদের আছে, যেখানে ফোন করে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্প বলতে পারেন, সে নম্বরটি বলছি, মন দিয়ে শুনবেন অথবা লিখেও রাখতে পারেন, 0961389282। ওকে, আবারও বলছি 0961389282। আজকে আমার গলাটা একটু বসা, আমার মনে হয় আমি একটু কম কথাই বলবো, আমার কথাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অতিথির কথা, তার কাছে যাচ্ছি। আপনি আপনার নামটা একটু যদি বলতেন।
আমার নাম মিথিলা।
মিথিলা আছে আমাদের সাথে। মিথিলা কোথায় থাকছেন?
আমি পুরান ঢাকায় থাকি।
পুরান ঢাকায় থাকেন, ওকে। জন্ম হয়েছে কি ওখানেই?
না, জন্ম কুমিল্লাতে।
কুমিল্লাতে, আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। আপনার আনুমানিক বয়স কত এটা বলে একটু শুরু করবেন।
এখন আমার বয়স 44 বছর।
44 বছর, ঠিক আছে। এই 44 বছর বয়স পর্যন্ত জীবনে আপনি কি করেছেন, কিভাবে জীবনটাকে উপভোগ করেছেন অথবা জীবনটা কিভাবে দেখেছেন, সবকিছু আমরা শুনবো। সো একেবারে ছোটবেলা থেকে শুরু করুন, যেখান থেকে মনে পড়ে আপনার।
আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি আমার বাবার সাথে থাকতাম।
বাবার সাথে? মা কোথায় ছিলেন?
মা বাসায় ছিলেন, কিন্তু আমি সবসময় বাবার কাছাকাছি থাকি।
আচ্ছা, আর মেয়েরা একটু বোধহয় বাবা ঘেঁষাই হয়।
তাই হয়তো। তখন ছোটবেলা বাবার সাথে মাছ ধরতে যেতাম নদীতে, তারপর ইড়ি খেতে যেতাম, বাবা পানি দিতেন, আমাদের একটা সেলো মেশিন ছিল, ওটা ধানের ক্ষেতে যখন পানি দিতেন আমি ভাতরে ভাতরে হাঁটতাম, বাবার জন্য ভাত নিয়ে যেতাম, আমার খুব মজা লাগতো।
বাবা কি করতেন ওই সময়?
আমার বাবা কৃষক।
আচ্ছা।
আমার বাবা নিজের জমিতে পানি দিতেন এবং অন্যের জমিতে পানি দিতেন, সেলো মেশিন ছিল আমাদের, তো সেটা টাকার বিনিময় হতো আর কি।
আচ্ছা।
আমি যখন খুব ছোট তখন বাবার সাথে সাথে চকে যাই, তো বাবার সাথে বসে চকে ভাত খাই, ওই ভাতগুলো খুব মজার। আসলে জমির পাশে বসে ভাত খাওয়াটা যে এত মজার, যে না খেয়েছে সে কখনো সেটা বুঝবে না,
যেমন আমি বুঝতে পারছি না,
সেটাই আসলে খুবই মজার।
এই সৌভাগ্যটুকু আমার হয়নি, আমি অনুভব করছি যে কেমন হতে পারে।
ছোটবেলা মাছ ধরেছি বাবার সাথে, বাবা যখন জাল পেতে মাছ ধরতে অনেক মাছ ধরতো, তখন আমি সব একটা একটা করে টুকে 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 যখন খাঁচায় ফেলতাম আমার খুব মজা লাগতো। আমাদের ছোট্ট ডুলা ছিল, বাঁশের কঞ্চি দিয়ে বানানো, ডুলা বলা হয় আর কি আমাদের গ্রামে, সেটাকে ডুলা বলে, সেখানে আমি সব ভরতাম মাছগুলো।
এই জিনিসগুলো যারা করেছেন, লাখ লাখ মানুষ শুনছেন, যারা ফিল করতে পারছেন তারা নিশ্চয়ই ঢুকে গেছেন অলরেডি গল্পের মধ্যে। আপনি খুব সুন্দর করেই বলছেন, আপনার জীবনের গল্পটা আসলেই অনেক অন্যরকম হবে, এটা এতটুকু আভাস আমি দিচ্ছি, কারণ উনি খুব সুন্দর করে বলছেন যে একেবারে ইমাজিনেশনের জগতে আপনাকে নিয়ে যাবেন আজকে ওনার জীবনের গল্প দিয়ে। তারপর
আমাদের পাশের গ্রামে হাট বসতো শুক্রবার এবং সোমবার, সপ্তাহে 2 দিন হাট বসে। আমি প্রতি হাটে বাবার সাথে সাথে বাজারে যেতাম, যেটা আমার পছন্দ হতো আমার বাবা সেটাই কিনে দিতেন। বিশেষ করে তখনকার ওই যে হাট বসে, সেই হাটের ডাকে আমাদের গ্রামের ডাক নিত হাটের, সেটা বছরে একবার, সেই ডাকটা আমার বাবা নিতেন। বিশেষ করে ওই যে টোল তোলে যেটা আর কি, এখন এখনো আছে হদা শহরে, কিন্তু আমাদের গ্রামে সেটা এখন নাই। তো আমি যে মাছটা ধরতাম সেই মাছটাই বাবা আমার ব্যাগে তুলে দিতেন, মাছওয়ালা এবং আমার বাবা দুজনে যে দামটা বলতেন ওই মাছখানে একটা দাম বলে দিতাম, ঠিক আমার দামটাই ওনারা গ্রহণ করতেন, এবং সেই মাছটা আমি নিয়ে আসতাম। সেখানে একটা মিষ্টির দোকান ছিল, আমি ছোটবেলা থেকে মিষ্টি খেতে খুব পছন্দ করি, তো প্রতি সপ্তাহে বাবা আমাকে সোমবারে এক পাওয়া মিষ্টি, এক পাওয়া মাঠা, আবার শুক্রবারে এক পাওয়া মিষ্টি, এক পাওয়া মাঠা কিনে দিতেন, আমি বসে বসে খেতাম। যেদিন আমার বেশি টাকার প্রয়োজন হতো বাবাকে বলতাম যে বাবা আমি আজকে খাবো না, তুমি আমাকে টাকাটা দাও আমি খেয়ে নিব, আমার সাথে যেতে হবে না।
আপনি টাকাটা দিয়ে কি করতেন?
2 টাকার ঝালমুড়ি কিনে খেয়ে চলে আসতাম, বাকি টাকা দিয়ে ফেরওয়ালার কাছ থেকে ক্লিপ, রাবার, ব্যান্ড এগুলো কিনতাম।
এগুলোই কিনতেন?
হ্যাঁ, বিশেষ করে চুলের এইগুলোই কিনতাম আর কি, আমার খুব মজা লাগতো। আমার বব কাট চুল ছিল তো ছোটবেলা, তো ওইগুলো ক্লিপ গুলো ছোট ছোট করে লাগাই রাখলে আমার খুব ভালো লাগতো।
আচ্ছা, তখন বয়স কত ছিল? স্কুলে ভর্তি হননি তখন?
হ্যাঁ হয়েছে, তখন ক্লাস টু তে বা থ্রি তে পড়ি। আস্তে আস্তে আমি যখন ক্লাস ফাইভে উঠলাম, আমি সবগুলো অঙ্ক নামতা আমার বাবার কাছ থেকে শিখেছি। বাবা রাতে শোয়া শোয়া আমাকে গল্পের চলে চলে সবগুলো নামতা পড়াইছে, দুই অক্কে দুই, দুই দুকুনে চার। আমার বাবা নিজে পড়াশোনা করেননি, কিন্তু আমাদের পাঁচ ভাই বোনকে সবাইকে পড়াশোনা করিয়েছে। আমি আমার বাবার কাছ থেকে সবগুলো অঙ্ক শিখেছি, নামতা শিখেছি। যখন অঙ্কগুলো করতে বসতাম, বাবা আমাকে বলতেন তুমি অঙ্কটা পড়ো তো, আমি অঙ্কটা পড়তাম, কিন্তু পড়ার সাথে সাথে উনি আমাকে যোগফলটা বলে দিতেন বা বিয়োগফলটা বলে দিতেন, কিন্তু সাজানোটা আমাকে বলে দিতে পারতেন না। তখন আমি নিজে 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 সেটাকে আবার সাজিয়ে আবার অঙ্কের আকারে করে ফলটা বসিয়ে দিতাম। তখন বাবাকে বললে বাবা খুব খুশি হতেন যে হ্যাঁ এই ফলটা তোমার হয়েছে।
আচ্ছা,
আস্তে আস্তে যখন আমি বড় হতে থাকলাম, আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন আমি আমার গ্রাম থেকে বৃত্তি পরীক্ষা দিই আমাদের প্রাইমারি স্কুল থেকে, কিন্তু আমি পাশ করতে পারি নাই,
ভালো ছিলাম,
ভালো ছিলাম। আমি অঙ্কে সব সময় একশোতে একশো পেতাম, নিরানব্বই পেতাম, কিন্তু বৃত্তি পাইনি। তো ওই সময় থেকে ক্লাস ফাইভে যখন পড়ি, তখন থেকেই আমার আশেপাশের যে আমার চাচাতো ভাই বা ফুফাতো ভাই এরকম বেশ কয়েকজন মানে আমাকে প্রেমপত্র দিতে থাকে।
আচ্ছা,
আসলে ওই মুহূর্তে আমি প্রেমপত্র কি জিনিস আমি জানি না।
তখন কি ফাইভে পড়ছেন?
হ্যাঁ, আমি তখন ক্লাস ফাইভে পড়ি।
আচ্ছা, আগে থেকে কি ব্যাপারটা ছিল নাকি আমাদের দেশে যে একেবারে ছোট বাচ্চাদেরকে প্রেমপত্র দেওয়া? আমি অনেকগুলো গল্প শুনেছি এই অনুষ্ঠানে
থাকতে পারে, কিন্তু আমি আসলে দেখতে তখন মোটামুটি ভালোই সুন্দরী ছিলাম, ববকাট চুল ছিল, স্কার্ট পরতাম, হাই হিল জুতা পরতাম। আমাদের গ্রামের মধ্যে এই জিনিসগুলো খুব রেয়ার ছিল,
মানে ফ্যাশনেবল ছিল,
ফ্যাশনেবল ছিল।
দেখতে অসুন্দর এখনো নন আপনি?
বিশেষ করে আমার মামার বাড়ির সবাই তো এইভাবে চলতো, তা আমি এই কালচার গুলো আমার মামার বাড়ি থেকে পেয়েছিলাম আর কি।
আচ্ছা, তার মানে আপনি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন এবং আপনার ফ্যামিলিতে কোনো অভাব অনটন ছিল না। প্রিয় শ্রোতা, এই জায়গাটা একটু মনে রাখবেন।
ওই সময় আমি হাই হিল জুতা পরেছি, স্কার্ট পরেছি, ববকাট চুল রেখেছি, তো এগুলো দেখে বেশ কিছু ছেলে আশেপাশে কেউ প্রেমপত্র দেয়, কেউ রোমাল দেয়, কেউ চিঠি দেয়। আমি আসলে এই জিনিসগুলো তখন বুঝতাম না, প্রেম কি জিনিস সেটা আমি বুঝতাম না। সবার সাথে তুই তাই করে কথা বলতাম, বেশ উচ্ছৃঙ্খল বা উচ্ছল একটা তরুণী যেরকম হয় আর কি, আমি ঠিক ওরকমই ছিলাম। পরে হঠাৎ আমার মাথায় একদিন ঢুকলো যে এক একজন এক এক রকম ভাবে লিখছে, আমি কি করব এখন? কিন্তু এই জিনিসগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। আমার পাশের খালা ছিলেন, রাশেদা খালা, তো খালা তখন নাইনে পড়ে, আমি ফাইভে পড়ি। আমি খালার সাথে শেয়ার করলাম যে খালা দেখো তো এই জিনিসগুলো কি কি, আমি কারো চিঠি পড়তাম না। পরে খালা বলল কি যে এগুলো তোমাকে ওরা ভালোবাসে তাই তোমাকে দিচ্ছে। তো ভালোবাসা আবার কি জিনিস? খালা বলে তুমি বুঝবা, একটু আস্তে আস্তে বুঝবা। পরে বললাম যে চারজন দিছে আমি কি করব। খালা আমাকে প্রশ্ন করলো যে এই চারজনের মধ্যে তোমাকে কাকে ভালো লাগে। পরে আমি বললাম যে খালা, ওই আমার এক চাচাতো ভাই ছিল, ওর বাবা মা আবার আমাদের বাসায়, ও যখন আসতো আমার মা বাবাকে বলতো যে এই তোদের জামাই দিয়ে গেলাম।
আচ্ছা,
ফ্যামিলি থেকে। তো তখন আমি খালাকে বললাম, খালা ওই চাচি তো এই কথা বলে আমাদের বাসায় আসে, তাহলে তুমি ওকে নিতে পারো।
আচ্ছা,
পরে ওর চিঠিটার একটা জবাব দিতে বললাম খালাকে, খালা তুমি লিখে দাও। আমি কি লিখবো আমি তো জানি না।
আচ্ছা,
দ্বিতীয় চিঠিতে ও আমাকে লিখছে প্রিয় তোমার শিরি।
আচ্ছা,
লাস্টে ইতিতে লিখছে ইতি তোমার ফরহাদ।
বুঝতে পেরেছি, শিরি যখন আপনি, উনি তখন ফরহাদ হবেন,
ফরহাদ। তো পরে ওই চিঠিটা নিয়ে আমি দৌড়ে আবার খালার কাছে গেছি। আচ্ছা খালা, শিরি কে? আর ওর নাম কি ফরহাদ? পরে খালা বলে কি, আরে না বোকা, লাইলি মজনু, শিরি ফরহাদ, ওদের প্রেম কাহিনী আছে তাই লিখছে। ও তাই, আসলে আমি তো জানি না শিরি বা কে আর ফরহাদি,
জানার তো কথাও না,
কথাও না ওই বয়সে। পরে আমি ক্লাস সিক্সে উঠলাম, এক এক করে ওর চিঠির উত্তর আমিও দেই, ও দেয়। কিন্তু আমাদের তো গ্রামের বাড়ি, এই জিনিসগুলো গোপন থাকে না, প্রতিটা পাড়ায় ছড়াই গেল। আমার বাবা মা জানলেন, ওর বাবা মা জানলেন।
চিঠিগুলো মানে হাতে হাতে কাউকে দিতেন
না, ওই আমার খালার কাছে দিতেন।
খালার? আচ্ছা, ওনার কাছে দিতেন।
খালার কাছে দিতেন, খালাই আমাকে।
আর যে চিঠিটা দিত যে ফরহাদ, তার বয়স কেমন ছিল তখন?
তখন ও ক্লাস টেনে পড়ে।
আচ্ছা, যথেষ্ট ম্যাচিউর প্রেম করার জন্য বোধহয়।
হ্যাঁ, কিন্তু আমি তো ম্যাচিউর না।
আপনি তো ম্যাচিউর না।
পরে খালা আমাকে বুঝায় বুঝায় দিত, যে জিনিসগুলো আমি বুঝতাম না ওই খালা আমাকে সেই জিনিসগুলো বুঝায় দিত। খালা পড়তো, খালাই লিখে দিত।
আচ্ছা আচ্ছা।
আসলে আমার তো হাতের লেখাও তখন খুব একটা ভালো না, তো গ্রামে ছড়ায় পড়লো রিউমারের মতো। পরে আমার বাবা মা বিরুদ্ধে চলে গেলেন, ওর বাবা মাও তখন বিরুদ্ধে। আগে যখন আমাদের বাসা আসতো তখন বলতো যে জামাই দিয়ে গেলাম, আর এখন আর সেটা ওনারা পছন্দ করতেছে না। একদিন আমরা ওই খালাদের বাসায় দেখা করতাম, গিয়ে ওর মা আমার চুলের মুঠি ধরে ওখান থেকে আমার উঠায় নিয়ে আসছে, যাতে আমি ওর সাথে দেখা না করি।
আমার
রিলেটিভ, আমার চাচি,
চাচি
তো, চাচি তো শাসনও করে আদরও করে, ওইভাবে চুলের মুঠি ধরে। কিন্তু আমি আমার মাকে কথাটা বলতে পারিনি, বললে আবার আমার চাচির সাথে ঝগড়া হয়ে যাবে, মা চাচি ঝগড়া লেগে যাবে। তাই ওনাদেরকে
আপনার মা কি জানতেন না?
হ্যাঁ, আমার মা জানতেন, বাবা জানতেন, সবাই জানতেন।
ওনাদের কি মতামত ছিল?
ওনারাও নেগেটিভে চলে গেছে, আগে পজিটিভ ছিলেন, কিন্তু যখন আমরা দুজন কাছাকাছি চলে আসতেছি তখন ওনারা নেগেটিভ পর্যায়ে চলে আসে, দুই ফ্যামিলি একদম দা কুমড়া শত্রুতা হয়ে গেছে।
মানে এরকমই হতে দেখি আমরা সাধারণত, যে যে ছেলেকে জামাই ডাকা হচ্ছে বা নিজের মেয়ের জন্য ঠিক করা হলো, সেই তখন একটা সময় শত্রু হয়ে গেল। আপনার খালা মানে মায়ের আপন বোন ছিল?
আপন বোন না, মায়ের উকিল বোন।
উকিল বোন,
উকিল বোন। তো এই অবস্থা, শেষে আমরা কি করব? ও আমি স্কুলে গেলে আমার পিছন পিছন যেত, আমাকে স্কুল পর্যন্ত দিয়ে আসতো। আমাদের স্কুলটা প্রায় আমাদের গ্রাম থেকে 1 মাইল দূরে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যেতাম, ও পিছন পিছন হাঁটতো, কিছু বলতো না, আমাকে স্কুলে পৌঁছায় দিয়া চলে আসতো, আবার স্কুল ছুটি হলে আমাকে গিয়ে নিয়ে আসতো। নিজের পড়াশোনা যে লাঠি উঠতেছে ওই জিনিসটার খেয়াল করতো না, বিশেষ করে আমার কেটে বেশি নিত। পরে আস্তে আস্তে ওর পরীক্ষা হলো, ও তো ক্লাস 10 ছিল, ও পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে পাশ করলো, এখন কলেজে ভর্তি হবে, লজিনে চলে গেল। তো আমি 6 থেকে 7 উঠলাম, 8 উঠলাম, ও মাঝে মাঝে আইসা আইসা দেখা করে। কিন্তু আমার
লজিনে কোথায় চলে? অন্য কোন শহরে,
অন্য কোন গ্রাম, ইয়েতে লজিন থেকে, হ্যাঁ আমাদের অন্য কোন জায়গায় চলে গেছে।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে বাবা মা তো একেবারে রেস্ট্রিক্টেড করে দিল, আপনাদের দেখা হবে না, দেখা হতে পারবে না। তখন দেখা করতেন, লুকিয়ে দেখা,
লুকিয়ে লুকিয়ে দেখা করতাম।
কেমন লাগতো লুকিয়ে দেখা?
খুব মজা, লুকিয়ে দেখা করার মজা অন্যরকম। আসলে যে প্রেম করে লুকিয়ে দেখা না করছে সেই জিনিসটা বুঝবে না আসলে।
তো প্রেমে কিন্তু সবসময় আমরা দেখি যে আমাদের সমাজে, অন্যান্য দেশে হয়তোবা, যে একটা কিন্তু বিধিনিষেধ থাকে যে এরকম করা যাবে না, বাবা মা দেখতে পারবে
না।
এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, যারা প্রেম করেছেন তারাই একমাত্র ফিল করতে পারবেন। আর আমার মনে হয় এখানে একটু না বললেই নয়, সেটা এই সুযোগে আমি বলে ফেলছি, আমি জানি হয়তো অনেকেই আমার এই কথাটা সাপোর্ট করবেন না, কারণ এক একজনের মতবাদই এক এক রকম, এটাই নিয়ম। আমার এথিক্যাল জায়গাটা কখনোই এক হবে না। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে প্রত্যেকের লাইফেই একটা করে প্রেম আসা উচিত অন্তত পক্ষে, না হলে অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এটা শুধুমাত্র আমারই মতামত, আমি বলছি না, আপনাকে মানতেই হবে। আর যে ব্যাপারটা আমি হাইলাইট করতে চাই এই কথার সাথে, তা হচ্ছে যে প্রত্যেকটা অপোজিট জেন্ডার অপোজিট জেন্ডারটার জন্য কিন্তু ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। যেমন যদি এভাবে বলি যে একটা ছেলে সমস্ত সময় একটা মেয়ের জন্য ইন্সপিরেশন হয়ে কাজ করে, ঠিক একইভাবে মেয়েটার জন্য তাই। হ্যাঁ মিথিলা, তারপর
একদিন ও লজিনের বাসা থেকে চলে আসছে, আইসা আমার ওই খালাদের বাসায় দেখা করতে গেছি। তখন ওইখান থেকে আইনে আমার মা আমাকে যে কি মার মারলো, অনেক মার মারছে। মারার পর ওই রাতে ওকে বলছি যে আমরা চলো পালিয়ে বিয়ে করি। ও বলে যে আমি কোনো কাজ করি না, তুমি মাত্র এইটা পরীক্ষা দিলা, নাইনে উঠবা, এখন আমরা কি করে বিয়ে করি? যদি তুমি আমাকে বিয়ে করো করো, আর না হয় আজকে থেকে আমার আশাবাদ।
আচ্ছা, এটা আপনি বললেন?
আমি বললাম। পরে ও বললো কি যে কিভাবে কি করি, হাতে কারো হাতেই টাকা পয়সা নাই, কি করব? আমার একটা মাটির ব্যাংক ছিল, ওই ব্যাংকটা ভেঙে আমি কত পাইছি, 400 টাকার মতো পাইছি। হ্যাঁ, 400 টাকার মতো পাইছি, আর ও বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু টাকা ধার নিছে। পরে আমাকে বললো যে ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাই। কারণ আমাকে অনেক মার মারছে, আমার মারার কারণে আমার গায়ে জ্বর চলে আসছে। যেদিন মার্চে, পরদিন আমরা সিদ্ধান্ত নিছি আজকে বের হব।
যোগাযোগটা করলেন কিভাবে? ফোন তো ছিল না?
না, ফোন ছিল না, ওই আমার খালার মাধ্যমে।
খালা কি সমর্থন করতেন?
হ্যাঁ, খালা সমর্থন করতেন, খালাই আগে পরে সবকিছু জানতেন আর কি। পরে খুব মজার একটা বিষয়, আমার স্যান্ডেল যেটা আমি পায়ে দিতাম সব সময়, ওই স্যান্ডেলটা আমি ব্লেড দিয়ে কাটছি।
আচ্ছা, কেন
কাইটা? আমি যাতে ওই যে সোজোতা গুলো পড়তে পারি, কারণ সোজোতা যদি এমনিতে পড়ি তখন তো মা বোনেরা সন্দেহ করতে পারে। তখন আমি করছি কি, স্যান্ডেলটা কেটে ফিতাটা কেটে ফালাই দিছি, ফালাই দিয়ে বলি যে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, সোজোতা গুলো পায়ে দিছি, পায়ে দিয়া বের হয়ে গেছি। ওই যে খালার বাসা থেকে একটু আসি, এরকম করে 2-3 বার বের হয়েছি, একটা একটা করে কাপড় আরেক পাশের বাড়িতে নিয়ে আমি রাখছি। কি করব, সবগুলো কাপড় তো আমি একসাথে নিতে পারবো
না,
তো একটা একটা করে 4 বারে 4টা কাপড় নিছি। নেয়ার পর তারপরে ওই সোজোতা গুলো পরে বলছি যে ওদের বাসা থেকে আসি, পাশের বাড়ির নাম বলছি, ওই পাশের বাড়িতে 10 মিনিট বসে আবার ওই পাশের বাড়িতে বলছি যে ওই বাড়ি থেকে আসি, আরেক বাড়িতে আরেক বাড়ির কথা বলছি, পরে আরেক বাড়িতে গিয়ে বলছি ওই বাড়ি থেকে আসি, এরকম করতে 4টা বাড়ির নাম বলছি, বললে চারটা বাড়ি খুঁজতে খুঁজতে যাতে আমি চলে যেতে পারি। পরে আলা ওকে নিয়ে ওর দুই চাচা তো ভাই ছিল, ওর দুইটা ফ্রেন্ড ছিল, আমার সাথে কেউ ছিল না, আমরা প্রায় 7 জন। আমরা তখন আমাদের ওখানে রাস্তাঘাট খুব একটা ছিল না, এই চকের মাঝখান দিয়ে আমরা হাঁটতে 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 মেইন সড়কে ঘুরছি।
আচ্ছা, মানে খুব বড় রিস্ক নিয়ে ফেলছেন কিন্তু,
অনেক রিস্ক।
আপনি একটা মেয়ে, তারপর আপনি ক্লাস 8 এ পড়ছেন,
8 এর শেষ করছি তখন আমি 9 এ
পড়ছি। যাই হোক, সময়টা কিন্তু এখন না, সময়টা আরো বেশ অনেক বছর আগে,
32 বছর আগের কথা।
জি বাবা, এই সময় এরকম একটা সাহসিকতা নিয়ে আপনি বের হয়ে গেলেন প্রেমের জন্য। প্রেম ব্যাপারটাকে আমি সাপোর্ট দিলেও এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে আপনার এই বাড়ি পালানোর ব্যাপারটাকে সাপোর্ট করছি না। প্রেম ভালোবাসা এগুলো হয়ে যায়, এগুলো আপনি যে বাড়ি পালানোর ইনিশিয়েটিভ নিলেন এটা যে আপনি জোর করে কারোর সাথে কোনো বিপদে পড়ে নিচ্ছেন সেটা নয়। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে আপনি তার সাথে একটা বোঝাপড়ার পরেই আপনি বাড়ি পালাচ্ছেন, পালিয়ে গিয়ে তো আপনারা বিয়েই করবেন, বিয়ে মানে কিন্তু আপনাদের দুজনের বিয়ে নয়, এখানে দুটো ফ্যামিলির রিলেশন রয়েছে, অনেক অনেক কিছু এখানে বিষয় আছে। কারণ একটা ব্যাপার প্রচলিত একটা কথা আছে আপনারা জানেন যে আবেগ এবং বিবেক দুইটা ব্যাপার কিন্তু একসাথে করে ডিসিশন নেওয়া যায় না। আবেগে আপনি অনেক ইনিশিয়েটিভ নিয়ে ফেলতে পারেন, সেটা কিন্তু পরবর্তী যখন বিবেক দিয়ে জাজ করবেন দেখবেন এটা ভুল। আরেকটা ব্যাপার হচ্ছে যে হুট করে অতি আনন্দে বা অতি দুঃখে কোনো ডিসিশন নিয়ে সেটাকে বাস্তবায়িত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়াটা কিন্তু ঠিক নয়। সো যেটাই করবেন অ্যাটলিস্ট সুচিন্তিতভাবেই করতে হবে। যাই হোক, এতটুকু বলার জন্য এটা বললাম। হ্যাঁ, তারপর
পরে আলো আমরা বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে, প্রায় 1.5 থেকে 2 মাইল হাঁটার পর আমরা একটা রাস্তার উপরে উঠলাম, মেইন রাস্তার উপরে। পরে ওখান থেকে আমরা ওর ফ্রেন্ডের মামার বাড়িতে গেলাম, আমাদের কোনো আত্মীয় স্বজন না। ফ্রেন্ডের মামার বাড়িতে যাওয়ার পর ওরা আমাদের থাকতে দিল, থাকতে দেওয়ার পর ঠিক ভোর 5টার দিকে ওনারা একটা কাজী নিয়ে আসলো।
ওকে,
কাজী নিয়ে এসে আমাদেরকে বিয়ে পড়ালো।
কিভাবে? আপনি তখন ক্লাস 9 এ পড়ছেন, বিয়ের বয়সও হয়নি।
হ্যাঁ, বিয়ের বয়স হয়নি, কিন্তু কাবিন রেজিস্ট্রি করেনি, এমনি মুখে মুখে বিয়ে পড়ালো আমাদের।
এটা কাজী অফিস থেকে?
কাজী অফিস থেকে না, ওই যে হুজুর কাজী যেটাকে বলে আর কি, গ্রামে যেরকম থাকে আর কি।
মানে কোনো কাগজপত্র নয়?
না, কাগজপত্র,
ধর্মীয়ভাবে হয়তো।
হ্যাঁ, ধর্মীয়ভাবে আমাদের বিয়ে পড়ালো। বিয়ে পড়ার পরে এখন আমরা কি করব কি করব, বাসায় যদি যাই আমার বাবা মা কি করে, তারপর ওর বাবা মা কি করে। এমনিতেই শুনছি ওই রাত্রে নাকি আমার বাবা লাঠি নিয়ে দৌড়াইছে ওর বাবাকে, যে আমার মেয়ে, তোমার ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমার মেয়ে এনে দাও, নাইলে তোমাদের বাসা থেকে বের হতে দিব না,
এরকমই হয়।
হ্যাঁ, এরকম হওয়ার পর তাহলে এখন যদি বাসা যায় তাহলে তো আরো গন্ডগোল হতে পারে। পরে ও বললো চলো আমরা অন্য কোথাও চলে যাই, অন্য কোথাও কই যেতে পারি, খুঁজে খুঁজে বের করলো ওর খালার বাসা, সেটাও ছিল অনেক দূর, ফরিদপুর।
আর বিয়েটা করলেন কার বাসায় যেন?
বিয়ে করলাম ওর বন্ধুর মামার বাসায়।
বন্ধুর মামার বাসা,
সেই মামাকে উকিল দেওয়া হলো।
আচ্ছা, উনি কি সাপোর্ট দিলেন?
হ্যাঁ, উনি সাপোর্ট দিলেন।
আচ্ছা,
উনি আগে থেকে আমাদেরকে চিনতেন, আমাদের গ্রামে আসতেন, আগে থেকে আমাদেরকে চিনতেন।
এই ব্যাপারটা একটু, এই যে মামা সাপোর্ট দিয়েছেন ঠিক আছে, কিন্তু মামা নিশ্চয়ই আঁচ করতে পেরেছিলেন যে এটার পেছনে একটা ঝামেলা কিন্তু রয়ে গেছে।
হ্যাঁ, হতে পারে,
সেক্ষেত্রে উনি একটু খোঁজখবর নিয়ে, যাই হোক কি হয়েছে পরবর্তীতে দেখি। হ্যাঁ,
উনি আমাদেরকে আগে থেকেই চিনতেন, জানতেন, তার জন্য উনি আমাদেরকে সাপোর্ট করেছে। পরে ওর আমরা ফরিদপুর চলে যাচ্ছি, তখন কালিচা ঘাট থেকে বেরিয়ে চলে ওই পাশে দৌলিদিয়া ঘাট নামি, ওখান থেকে ট্রেনে ওর খালার বাসায় যাই, রাজবাড়ি। এখন বোধহয় আলাদা জেলা হয়েছে, আমার সবটুকু জানা নাই, তখন রাজবাড়ি যাই ওর খালার, ওখানে আমরা প্রায় 14 দিন থাকি। ওখানে আমাদের খুব মজার মজার কিছু ঘটনা ঘটেছে। তো ওদের খালার বাসা থেকে বাসায় নলকূপ ছিল না, হ্যাঁ নদী ছিল পাশে, কয়েক কদম দূরে নদী ছিল, আমরা ভোরবেলা নদীতে গিয়ে বসে থাকতাম, সন্ধ্যায় নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম।
কি রোমান্টিক! আচ্ছা, এইসব বাড়ির জন্য টেনশন হতো না?
বাড়ির জন্য তখন কোনো টেনশন হতো না, যে আমরা দুজন আছি আর আর পৃথিবী যা খুশি তাই হয়ে যায়।
এই তো শিরি ফরহাদের প্রেম, এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন।
শেষে আমরা ওইদিন ওইখানে প্রায় 14 দিনের মতো থাকলাম। থাকার পর ওর বড় দুল্লাভাই ওর বন্ধুকে পাঠালো, যে বন্ধুর মামার বাড়িতে আমাদের বিয়ে হয়েছে ওই বন্ধুকে পাঠালো, ওরা তো আমাদের সাথে সেই ফরিদপুর পর্যন্ত গেছে সবাই।
কি সাপোর্টিভ ফ্রেন্ড, পুরোটা সময় সাথে আছে।
শুধু এমনিতে সাপোর্ট করেনি, টাকাও দিয়ে সাপোর্ট করেছে। আমাদের হাতে, কারো হাতে কোনো টাকা ছিল না, তো টাকা দিয়ে সাপোর্ট করেছে ওর ফ্রেন্ডরা। ওই মামা আবার আবার গেল, ওর বন্ধু সেটা ওর খালার বাসা আবার গেল, গিয়ে বললো তোদেরকে বাসায় ফিরে যেতে বলছে।
আচ্ছা,
কে বলছে? বড় দুল্লাভাই।
বড় দুল্লাভাই কে?
ওই আমার হাজবেন্ডের বড় দুলাভাই,
আপনার হাজবেন্ডের বড় দুলাভাই,
বড় দুলাভাই বলছে, তখন আমরা পরের দিন আবার রওনা দিছি, আসতে প্রায় 6-7 ঘন্টা লাগে। পরে আসলাম ওদের বাসায়, এসে দেখি ও যেই খাটে ঘুমাতো, মানে আলাদা আলাদা ঘর ছিল আর কি, তখন তো বিল্ডিং ছিল না, আলাদা আলাদা ঘর, ওর খাটের উপরে ওর মা, আসলে আপনি, আমি এখন বললে বুঝবেন কিনা জানি না, গমের ডাটা দেখছেন,
গমের ডাটা, মানে গম ছাড়িয়ে নেওয়ার পরে যে খড়গুলো থাকে,
হ্যাঁ হ্যাঁ, বড় বড় খড়,
জি জি জি,
ওই গমের ডাটা দিয়ে ওর বিছানাটা সবটা ভরে রাখছে, হ্যাঁ, যাতে ওখানে কেউ শুতে না পারে, এরকম করে রাখছে। পরে ওর ফ্রেন্ড সার্কেল সবাই এসে গমেটাটা ফিকে ফিকে সব বাইরে ফেলে দিচ্ছে।
আচ্ছা, এটা করে রাখছে কে?
ওর মা,
ওর মা করে,
আমার শাশুড়ি।
আচ্ছা, আপনিও আসলেন ওর সাথে?
হ্যাঁ, একসাথে আসছে।
আচ্ছা, তার মানে তো আপনাদের বাড়িও তো কাছাকাছি?
হ্যাঁ, কাছাকাছি, তিনটা বাড়ি পড়ে।
আচ্ছা, ঘুরে ফিরে ফিরে আসলেন, রিস্ক নিলেন?
হ্যাঁ, রিস্ক নিলাম।
মনের মধ্যে কেমন অনুভূতি ছিল তখন?
খুব ভয় ছিল।
খুব ভয় ছিল না?
খুবই ভয় ছিল।
দূরে যখন ছিলেন, এই যে দুজনে পালিয়ে গেলেন, নদীর পাড়ে সকালে কাটাচ্ছেন, রাতে কাটাচ্ছেন, খুব অন্যরকম,
তখন অন্যরকম,
এবার এই যে ফিরে আসলেন, এখন
খুব ভয় লাগতেছে,
ভয় লাগছে। এই ভয়ের কি কি ঘটেছে সেগুলো আমরা শুনবো, একটা বিরতি নিয়ে ফিরছে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। মিথিলা রয়েছে আজকে আমাদের এখানে, এবং উনি একজন সাকসেসফুল একজন মানুষ। উনি এভাবে জীবনটা শুরু করেছেন, ক্লাস 9 পড়াকালীন সময় উনি ঘর থেকে বেরিয়ে গেছেন, বিয়ে করেছেন, এবং সেই সাহসিকতাই হয়তো আজকে ওনাকে পরবর্তী জীবনে আরো অনেক সাহসী পদক্ষেপ নিতে হেল্প করেছে, যে কারণে আজকে উনি এখানে। ওনার জীবনের গল্পটা পুরোটা শুনবেন, আপনার জীবনে অবশ্যই এই গল্পটা কাজ করবে। আর যে সেতু আছে আপনার সাথে, ছোট একটা বিরতি নিচ্ছি, 4 মিনিটের বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন, এবং মিথিলা রয়েছে আমাদের সাথে। মিথিলার জীবনের গল্পটা আপনি শেষ পর্যন্ত শুনবেন, কারণ আমি একটা কথাই আরো একবার বলতে চাই, যে গল্পটা কিন্তু মাত্র শুরু হয়েছে, এখনই কি আপনি কিছু বুঝতে পারবেন না, পুরোটা সময় সাথে থাকুন। তবে এতটুকু বলতে পারি যে উনি আসলেই একজন সাকসেসফুল মানুষ জীবনে, এবং প্রথম অংশে যেটা দেখলাম যে এক ক্লাস 9 পড়ার সময় একটা মেয়ে হয়ে বিয়ে করে ফেললেন, পালিয়ে গিয়ে বাসা থেকে একা, এটা কিন্তু সাহসিকতার একটা ব্যাপার। জীবনে অনেক ক্ষেত্রেই আমরা অনেক ইনিশিয়েটিভ নিতে পিছিয়ে পড়ি, যার আলটিমেট রেজাল্ট কিন্তু খুব একটা ভালো কিছু হয় না, এবং ওনার এই ইনিশিয়েটিভটা নেওয়ার ফলে, মানে উনি যেই ডিসিশনটা নিয়েছেন এটা নেওয়ার ফলে, সেটা কি হয়েছে সেগুলি আমরা জানবো, ওনার কাছে যাচ্ছি। কিন্তু তার আগে একটি ফোন নম্বর আছে যেখানে ফোন করে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্প বলতে পারবেন, সে নাম্বারটা বলছি, একটু শুনবেন, 09613-892-892। এখানে আপনার গল্পটা আপনি বলবেন। এছাড়া ফেসবুকে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অ্যাড্রেসটা হচ্ছে ফেসবুকের www.facebook.com/setu.abcradio। এই পেজটি আপনি খুঁজে বের করবেন এই অ্যাড্রেসটি দিয়ে, আর যে সেতু নামে আপনি পাবেন সেটাই লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকুন। আর অ্যাড্রেসটি আবার বলছি, www.facebook.com/setu.abcradio। ওকে, এই পেজটি অরিজিনাল, এটাতে লাইক দিবেন। যাক, মিথিলের কাছে ফিরছি। হ্যাঁ, তারপরে বলুন, আপনি যেখান থেকে আমরা শেষ করেছিলাম,
যখন আসলাম আমি আমার শ্বশুরের বাড়িতে, তখন ওর মা বাবা তো খুব রেগে আছে আমাদের উপর, তো ওর বোন জামাইটা আমাদের বাসায় আসে নাই, তো ওনাদের সামনে তো আমরা যেতে পারছি না, এখন কি করব। আসলাম সন্ধ্যায়, কিন্তু পেটে কিছুই নাই, এমন খিদা, সারা রাত খিদা ছটফট করলাম, কিন্তু কোনো খাবার মিললো না কপালে। পরদিন সকালবেলা ওর এক চাচি,
মানে শ্বশুরের বাড়িতে তো আসলেন, তারপর খাবার মিললো না?
না, খাবার মিললো না, শ্বশুর শাশুড়ির কাছে যাইনি আমরা, সাহস পাইনি, দুজন যে যাবো আমরা সাহস পাইনি, কারণ পরে ওর দুলাভাই পরের দিন সকালে আসছে। তো সকালবেলা ওর এক চাচি এসে আমাদেরকে, বিশেষ করে আমাকে, ও তো বের হয়ে গেছে সকালেই বাসা থেকে, ওর চাচি এসে আমাকে দিল আটার রুটি, দিল দুইটা, আর এমন একটা প্লেট দিল, প্লেটের মধ্যে তিনটা তালি। আগে গ্রামের বাড়িতে যে প্লেট গুলো থাকতো, টিনের বাসন বলে আর কি, যেটাকে ওই টিনের বাসন গুলো ছিদ্র হইলে আবার ওই মেকার দিয়ে ওটাকে আবার ফুটোটা বন্ধ করা যেত, এইরকম একটা বাসনে আমাকে দুইটা আটার রুটি দিল। আমি বাসনটা দেখে আমার এত খারাপ লাগছে, খাবো কি, আমার বমি চলে আসছে, শেষে খাইনি, না খেয়েই বসে আছি। পরে ওর ছোট বোন আসছে, বোনের জামাই আসছে, আইসা ওর বাবা মার কাছে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওনাদের কাছে আমাদেরকে মাপটাপ চাওয়াইলো। চাওয়ানোর পরে তারপর ওনাদের ঘরে গেলাম।
আচ্ছা,
তারপর আমার শাশুড়ি রান্না করে আমাদেরকে ভাত দিল খাওয়া।
মাপ করে দিলেন?
মন থেকে মাপ করছে কিনা সেটা তো জানি না, কিন্তু ওই মুহূর্তের জন্য মাপ করছে।
আচ্ছা,
ওই মুহূর্তের জন্য মাপ করার পরে আমরা ওদের ঘরে গেলাম। ওটা বড় ঘর বলতাম আর কি, আর আমরা যে ঘরে থাকতাম সেটাকে ছোট ঘর বলতাম, যেহেতু মুরব্বীরা থাকে তাই বড় ঘর বলা হতো আর কি। পরে আমাদেরকে খাবার দিল, খাইলাম। বিভিন্ন মানুষ আসে আমাকে দেখতে, আশেপাশে সবাই আসে আমাকে দেখতে আসে, দেখে আর বলে এই কি আছিস, কেমন আছিস, নাকে ফুল নাই কেন, এটা নাই কেন, ওটা নাই কেন, সব হবে আস্তে আস্তে। তিন দিন থাকার পর, তিন দিনের ওদের বাসায় যখন গেছি, আমার যে সালোয়ার কামিজ গুলো নিয়ে গেছি আমাকে একটাও পড়তে দেয় নাই ওর বাবা।
কেন?
ওর বাবা খুবই রক্ষণশীল, ওর বোনদেরকে কাউকে পড়াশোনা করা নাই, এবার শুধু ছেলেটাকে পড়াশোনা করাইছে। ওর বড় তিন বোন, কোন বোনকে পড়াশোনা করে না। ওরা কি করতো, ছাগল পালতো, হ্যাঁ, শাড়ি পরতো। ওদের বিয়ে হয়ে গেছে তখন, আমার বিয়ের আগেই, হ্যাঁ, কিন্তু আমাকে সালোয়ার কামিজ পড়তে দিবে না। তখন আমি কি পড়বো, আমি তো বড় হয়েছি সালোয়ার কামিজ পরে। ওরা বলতো এটা শয়তানের পোশাক, তখনকার দিনে আমাদের গ্রামে সেটাকে বলতো শয়তানের পোশাক, সালোয়ার কামিজ পরা যাবে না। ওর মা কি করলো, মোটা পাড়ের কাপড় আমাকে বের করে দিল। হ্যাঁ, তারপরে ওইখানে ছিল একদম নর্মাল পেটিকোট, এখন কুচি করা, এখন তো সোয়াসার পেটিকোট, কিন্তু তখন ছিল কুচি করা পেটিকোট, ওই পেটিকোট দিল। আমি এগুলা নিয়ে হা করে বসে আছি, আমি কিভাবে পড়বো, আমি শাড়ি পরতে জানি না, কিভাবে পড়বো বসে আছি। তারপরে ওর বোনজামায় দুইটা ব্লাউজ সেলাই করে এনে দিল আমাকে। ওর বোনজামায় ছিল একটা দর্জি, দুইটা কাপড় বের করে দিল, দুইটা পেটিকোট বের করে দিল, দুইটা ব্লাউজ এনে দিল আমাকে। পরে পাশের বাড়ির আমার এক ভাবি এসে আমাকে শাড়িটা পরায় দিল, বললো যে তুই এইভাবে এইভাবে পড়বি। শাড়ি পরে বের হলাম ঠিকই, কিন্তু নিজেকে কেমন জানি বয়স্ক বয়স্ক বুড়ি বুড়ি লাগতেছে, তখন আর ভাল লাগতেছে না, বুড়ি বুড়ি লাগতেছে। ওর মা দিল আমাকে রান্না করতে, আমি তো রান্নার র জানি না। আমার বাবার বাসায় থাকতে আমি উল্টা হাতে ঘরটা ঝাড়ু দিই নাই, এরকম অবস্থা। এখন আমি কি করে রান্না করব, ভাত যে কখন সিটে মানে হয় সেটা আমি জানি না। তারপরে দিচ্ছে আমাকে ভর্তা তেল দিতে, শুটকির ভর্তা তেলে দিতে, আমি শুটকির ভর্তা কিভাবে তেলে দেয় সেটাও আমি জানি না। পরে পাশের বাড়ির ভাবির ডাকলাম, উনি বললো যে তুই এইভাবে বসা, ভাতটা দেখাই দিল, কতটুকু পানি দিব, কখন মার গালবো। উনি বসে থেকে আমাকে ভাত রান্না শিখাইছে, শিখায় তারপর ভর্তাটা তেলে দেওয়া শিখাইছে। বললো যে আগে একটু পেঁয়াজ কাট, পেঁয়াজ কেটে পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে, তারপরে শুটকিটা দে, তারপরে কাঁচামরিচ দে, তারপরে সবজিগুলো দে, হ্যাঁ, দেখবি পানি দিবি না, কষাইতে কষাইতে যখন দেখবি যে লালচে লালচে হয়ে আসছে, দেখবি যে হয়ে গেছে। মজার একটা কাহিনী হচ্ছে, যখন আমাকে ওই শাক ভাজি করতে দিচ্ছে, আমাদের কলুই শাক যেটাকে বলে আর কি, কলুই শাক যে ধুইতে হয় না সেটা আমি জানি না, কারণ আমি তো কখনো রান্নাই করিনি। কলুই শাক যে ধুইতে হয় না,
আপনি রান্না করে ফেললেন?
না না, ধুইতে হয় না সেটা।
ও আচ্ছা, ধুইতে হয় না?
ধুইতে হয় না,
আমার তো জানার কথা,
ধুইতে হয় না আর কি। ধুইলে ওটা থেকে প্রচুর পানি উঠে, সে পানিটা শুকায় না আর লাল হয়ে যায় শাকটা। পরে আমি ভালো করে ধুইছি শাকটাকে, ধুয়ে দুই তিন ধোয়া দিয়ে যখন ভাজি করতে গেছি, এখন দেখি খালি নিচ থেকে খালি পানি উঠে, পানি উঠে আর পানি উঠে, আর জাল দিতেই থাকি পানি আর শুকায় না, আর শাক গেছে লাল হয়ে। পরে ওই আপাকে ডাকলাম, আপাকে ডাকার পর বললো আরে বোকা, এই শাক তো এইভাবে রান্না করে না, আমি তো জানি না কিভাবে রান্না করব। পরে উনি দেখাই দিল, আমি ভাতের মার গালতে গিয়ে যে কয়বার আমার হাত পুড়ছি তার কোনো ঠিক ঠিকানা নেই।
ওকে, মানে বেশ ভালোই কাটছে সময় না?
হ্যাঁ, খুব ভালোই কাটছে।
আচ্ছা, বললেন যে তিন বাড়ি পরে হচ্ছে আপনার মা বাবার বাড়ি, তা এর মধ্যে কি ওনাদের সাথে দেখা কথা হয় নাই?
না, কারোর সাথে দেখা হয়নি, কারোর সাথে কথা হয়নি। আমার বোনেরা ভাইয়েরা কেউ আমাদের এই বাসায় আসতেন না।
মানে এই ফ্যামিলি মেনে নিলেও আপনার ফ্যামিলি
মানেননি?
ওকে,
ফ্যামিলি মেম্বার মানেনি। পরে ওদের বাসায় থাকতেছি, ছয় মাস থাকার পর আমার শ্বশুরটা মারা গেছেন।
আচ্ছা,
শ্বশুর মারা গেছেন, তখন থেকে আমার হাজবেন্ডের মানে চেহারাটা কেমন যেন পাল্টে যাচ্ছে। হ্যাঁ, ও আর আগের মতো আমার কেয়ার করে না, আগের মতো নাই। তবে মাঝখানে একটা মজার ঘটনা ঘটছে, তখন আমার শ্বশুর আছেন, আমাদের গ্রামে ওই সময়ে চারটা বিয়ে হয়েছে, কার বউকে কে কত দামে সাড়ে দিবে, কে কেমন সুন্দর সাড়ে দিবে, একটা যেমন প্রতিযোগিতা লেগে গেছে। ওরা আমার হাজবেন্ড আমাকে একটা জামদানি শাড়ি দিয়েছিল, অ্যাশ কালারের, খুবই সুন্দর, লাল পাড়ে অ্যাশ কালারের শাড়ি, খুবই সুন্দর। ওই দিন ও ঈদে গেছে, ঈদে যাওয়ার পর ওই আমার শাশুড়ির জন্য, আমার জন্য আর আমার শ্বশুরের জন্য কয়েকটা তালের বিচি, তারপর ডিম ভাজা, যে ডিম ভুনা ভুনা করে না, ওই রকম আর কি, কয়েকটা নিয়ে আসছে। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বসে আছি, বসে আছি, পরে ও বাবাকে দিল, মাকে দিল, দেওয়ার পর আমাকে একটু করে ইশারা দিল যাতে আমি উঠে আসি, যাতে আমি উঠে আসি, আমাকে যাতে দিতে পারে। তার মানে ওর ইচ্ছে হলো আমরা দুজনে বসে একসাথে খাবো। পরে আমি উঠে আসলাম, উঠে আসার পর আমাদের ঘরে বসে আমি একটা তালের বিসি খাইছি আর ডিমটা হাতে নিছি, তখন আমার শাশুড়ি ডাকাডাকি শুরু করছে, এই তুমি ঘরে কি করো, এতক্ষণ কি করো, এদিকে আসো না, এদিকে আসো না। আমার ঘরে ওই খাটটা ছাড়া আমরা যে শুই এছাড়া আর কিচ্ছু নাই, কোন ফার্নিচার, কোন আসবাব কিছু নাই। আর আমাদের ঘরে মাঝখানটা ছিল একটা পার্টিশন, ওই পাশে ছিল আমার শ্বশুর দুধ খাওয়ার জন্য একটা গাভী পালতেন। গাভীর যে আপনি বুঝবেন কিনা আমি জানি না, গাভীর যে গোবর হয় ওগুলা দিয়ে আমরা তখন ই তৈরি করতাম, লাকড়ির মতো আর কি, মুটটা বলে আর কি, ওগুলা তৈরি করতাম, ওগুলা দিয়ে আমি রান্না করতাম, গহি যেটা বলে আর কি। আমি করলাম কি, ওই ডিম তালের বিচি ওই গহির ইয়েতে নিয়ে লুকায় রাখলাম যাতে না দেখে, লুকায় যে রাখছি রাখছি ইস্যুই আমার আর মনে নাই। তিন দিন পর আমি যখন ওই পাশে গেছি, এমন পচা দুর্গন্ধ, মানে আমি টিকতে পারছি না। পরে গিয়ে ওগুলা নিয়ে দৌড়াই নিয়ে টয়লেটে ফেলে দিছি। পরে শাশুড়ি আস্তে আস্তে আমাকে নির্যাতন শুরু করলো,
মানে শ্বশুর মারা যাওয়ার পর।
হ্যাঁ, শ্বশুর মারা যাওয়ার পর থেকে শাশুড়ি নির্যাতন শুরু করলো, আর স্বামীটাও কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, রাতের পর রাত বাইরে থাকে, কোন কোন রাত্রে গভীর রাত্রে বাসায় ফিরে, আর কোন কোন রাত্রে ফিরেই না। আমি কি করব, দিশাই পাই না। আর ওর মা আমাকে ওর পাশাপাশি বোনদের বিয়ে হয়েছে, বোনদের বাসায় পাঠায় আমাকে কাজ করার জন্য।
আচ্ছা,
বাড়িতে তো কোনো কাজ নাই, কেউ গৃহস্থ করে না, ওর বোনেরা ধান পাট তারপরে মুলার দানা সরিষা এগুলা কাজ করে, আর এক বোন জামাই করে যে ইয়ের কাজ, সেলাইয়ের কাজ। তো আমি আবার টুকটাক নিজেই ইচ্ছা করে সেলাইয়ের কাজ কিছু কিছু পারতাম। তো যখন ওদের ধান আসে তখন ওদের বাড়িতে পাঠায় ওর মা আমাকে ধান নিয়ে দিতে, তারপর ওর বোনের বাসায় যখন ঈদ আসে তখন ওর বোনের বাসায় পাঠায় হাতে সেলাই কাজ করে দিতে কাপড়ের। এই জিনিসগুলো আমার বাবা মা দেখতে পারে না। হ্যাঁ, ওরা খুব কষ্ট পায়। বড় বোনের বাড়িতে যখন ধান নিতে যেতাম তখন আমার পাশাপাশি আমার বাবার বাসা, ওই বাসা থেকে সরাসরি আমাকে দেখা যেত, গ্রামের বাড়ি তো। পরে আমার বাবা এই দিকটা বেড়া দিল যাতে আমাকে দেখতে না হয়, আমাকে যাতে বাসা থেকে দেখা না যায়। আমি যতটুকু কষ্ট পাচ্ছি অন্যের বাড়িতে কাজ করে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমার মা বাবা ভাই বোনেরা, কারণ ওরা জানে আমি কখনোই উল্টা হাতে ঘরটাও ঝাড়ু দিই না বাসায়। তো আমি যখন ও মানুষের বাসায় কাজ করছি, নিজের বাসার কাজ রেখা, তখন ওনারা খুব কষ্ট পেতেন।
ওনারা তো জানতেন, মানে আপনার সাথে যোগাযোগ না রাখলেও
হ্যাঁ দেখতে পেতেন। ওই পাশের বাড়িতে বোনের বাড়িতে যখন যেতাম আমার মাদের বাড়ি থেকে দেখা যেত সরাসরি।
এই কয়েক মাসে কি কোনো ধরনের যোগাযোগই হয়নি?
না, কোনো যোগাযোগই হয়নি।
আচ্ছা,
পরে আবার বাসা থেকে ওই গোবর আমাকে মাথায় করে নিয়ে পুকুর পাড়ে নিয়ে তৈরি করতে হইতো। হ্যাঁ, ওইটা যখন আমাকে পুকুর পাড় থেকে দেখা না যায়, আমার বাবা ওই দিক দিয়েও বেড়া দিলেন যাতে আমাকে দেখা না যায়। বুঝতে পারছি যে ওনারা কতটা কষ্ট পাইছে।
প্রিয় শ্রোতা, এই জায়গাটা একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই, শুরুর দিকে যেটা শুনেছি ও একটা ভালো ফ্যামিলি থেকে আসছে, একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, এবং যেই ফ্যামিলি শিক্ষার প্রতি যথেষ্ট অনুরক্ত ছিল ওর বাবা বেসিক্যালি, মানে ও আদরেই বড় হচ্ছিল, ফ্যামিলির কোন ধরনের অনাদর ওর প্রতি ছিল না, পড়াশোনাও করছিল, বাড়িও পালালো, সবগুলি জানেন আপনারা। এবং এর পরিণতি কি হলো এখন দেখুন, যে ওর নিজের স্বামীর বোনের বাসায় কাজ করতে হচ্ছে এবং গোবর মাথায় নিয়ে তাকে কাজ করতে হচ্ছে, ওর যতটা কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ফ্যামিলির, কারণ আপনারা দেখলেন যে বেড়া টেনে দিচ্ছে ওর বাবা। নিজের মেয়ের এই পরিণতি দেখতে সেরকম একটা ফ্যামিলি কখনোই পারবে না যারা তার মেয়েকে অনেক আদরের মধ্যে দিয়ে বড় করেছে। প্রিয় শ্রোতা, এগুলো সবই আপনারা শুনছেন, তারপরে ওই জায়গাটা আমি একটু হাইলাইট করলাম, আপনাকে একটু মনে করিয়ে দিলাম। ওকে মিথিলা, তারপর কি করলেন আপনি?
তো আমি খালি চিন্তা করি যে মানুষের বাসায় কাজ করতেছি, আমি কিভাবে এখান থেকে উত্তরণ পাবো। হ্যাঁ, মানুষের বাসায় কাজ করলে তো আমার হবে না। তখন আমার হাজবেন্ড যখন রাত্রে বাড়িতে না ফিরে, আমি করি কি, ওর যে পুরাতন বইগুলো আছে 19 এর বইগুলো বসে বসে পড়তে থাকি।
আচ্ছা,
আমি যখন রাতের পর রাত বই পড়ি তখন ওর মা আমাকে ভকা দিত, বলতো রাতে বাতি জ্বালায় রাখো কেন, তখন বিদ্যুৎ ছিল না, খুব বকতো, তুমি কেন বাতি জ্বালায় রাখো। আমি করতাম কি, গ্রামের বাড়ি তো সন্ধ্যার সময় খাইয়ে শুয়ে পড়ত, ওর মা যতক্ষণ না শুইত ততক্ষণ হারিকেনটা একদম কমাইয়া খাটের নিচে রেখে দিতাম।
আচ্ছা,
ওর মা যখন দেখতাম যে ঘুমায় পড়ছে তখন আমি উঠতাম,
উঠে হারিকেনটা জ্বালায় বসে বসে অঙ্ক করতাম, ইংরেজি পড়তাম, মানে পড়ার মধ্যে থাকতাম যাতে আমার সময়টা কাটে। এভাবে করতে করতে চার পাঁচ মাস, ছয় মাস চলে গেল, আমি আর সহ্য করতে পারি না। ওর মা বিভিন্ন বাসায় পাঠায়, মরিচ পিষতে বলে, তারপরে গোবর ঘাটতে বলে, এগুলো আমি কন্টিনিউ করছি। বাবা মার কাছ থেকে কোনো যোগাযোগ পাচ্ছি না, স্বামী এরকম করে অবহেলা করে রাতের পর রাত বাইরে থাকে, আমি কেমন যেন হয়ে যাচ্ছি। পরে আমার ছোট বোনকে পাশের বাড়ির এক ছোট ভাইকে দিয়ে বললাম আমার ছোট বোনটাকে ডেকে নিয়ে আসে।
আচ্ছা,
ওরা কেউ আসে না আমাদের বাসায়। ও আসার আগেই আমি পলিথিন ব্যাগে আমার সেই আগের সালোয়ার কামিজ গুলো ভরছি। ওরা বলছে কি যে পলিথিনটা ধর, আমি তোদের বাসায় চলে যাবো। বলছে না আমি নিতে পারব না, আমি যদি নেই বাবা আমাকে বকা দিবে, আমি আপনাকে নিতে পারবো না। বলছে তুই আমাকে নিস না, শুধু ব্যাগটা হাতে রাখ, আমার সামনে থাক। পরে ওরে বুঝাইতে বুঝাইতে ও একটা ধরলো, ধরার পর সাথে ওই বাড়িতে গেলাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না, আমার বাবা না, আমার মা না, আমার ভাই বোনেরা কেউ আমার সাথে কথা বলে না। যে বাড়িতে কথা কেউ না বলে সে বাড়িতে কি থাকা যায়?
সেটা সম্ভব নয়। এই বাড়ি থেকে কষ্ট পেয়ে ওই বাড়িতে চলে গেলেন, ওই বাড়িতে নিজের মা বাবা কথা বলছে না,
কেউ আমার সাথে কথা বলে না, শুধু খাবারের সময় আমার মা বলে ভাত খেয়ে যা।
আচ্ছা, এটা আরো কষ্টের কিন্তু, তাই না? নিজের মা বাবা যদি আদর না করে,
কথা না বলে, বোনেরা ভাইয়েরা যদি কেউ কথা না বলে, আপনজনেরা, তখন কেমন লাগে?
এবং আপনার বয়সও অনেক কম তখন,
তখন 15 বছর,
15 বছর একটা নাবালক আর কি। একটা মানুষ যদি বয়স হয় বুঝতে পারার ক্ষমতা জন্মে, তাহলে হয়তো সে ট্যাকেল করে নিতে পারে, কিন্তু ওই বয়স হচ্ছে স্নেহ পাবার, আদর পাবার বয়স, কিন্তু কত কিছু করে ফেলেছে।
এক রাতে আমি শুনি বাবা মাকে বলতেছে যে পরে আবার পড়তে বলো। আমার বাবার ইচ্ছা ছিলেন আমাকে ডাক্তার বানাবে। হ্যাঁ, উনি পড়াশোনার দিকে খুবই আগ্রহী ছিলেন। আমরা যখন পড়াশোনা করি তখন গ্রামে কোনো মেয়ে মানুষ পড়াশোনা করে না, মেয়েদেরকে পড়াশোনা করাতে দেয় না আর কি। তখন একটা কুসংস্কার ছিল আর কি। তখন বাবা মাকে বলতেছে যে ওকে আবার পড়তে বলো। আমি কথাটা শুনছি রাতের বেলা, শুনে সকালবেলা ওদের বাসায় আবার গেছি, গিয়ে ওর সব পুরাতন বইগুলো নিয়ে আসছি, নিয়ে এসে স্কুলে গেছি। আমার টিচার আমাকে খুব আদর করতেন, কারণ আমি ছাত্রী হিসাবে খুব ভালো ছিলাম। আমার বিয়ে হওয়াতে আমার অনেক টিচার খুব কষ্ট পাইছেন। পড়ালে স্কুলে গিয়া তখন টেস্ট পরীক্ষার মাত্র 3 মাস বাকি আছে, স্যারদের সাথে কথা বললাম যে আমি প্রাইভেট পড়বো ইংরেজি এবং গণিত। তখন দুইটা টিচার আমাকে ঠিক করে দিলেন আমার হেডমাস্টার। এর পরের দিন থেকে আমি প্রাইভেট পড়বো। 2-3 দিন স্কুলে যাওয়ার পর আমার হাজবেন্ড গিয়ে ওই টিচারদেরকে নাকি না করছে যে আমাকে যাতে পড়াশোনা না করায়। পরে আমার টিচাররা একদিন বোর্ড মিটিং বসে অফিসে লাইব্রেরিতে বসে, পরে আমাকে ঢাকা নিয়েছে, বললো মিথিলা তুমি কি পড়তে চাও, সত্যি পরীক্ষা দিবা? তোমাকে জি স্যার আমি পরীক্ষা দিব, তোমার তুমি যদি রাজি থাকো এবং তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে যত বাধাই আসুক হ্যাঁ আমরা মানব না। স্যার এই কথাটা কেন, বাধা কেন? বলে যে তোমার স্বামী এসে আমাদেরকে থ্রেট দিচ্ছে যাতে আমরা তোমাকে না পড়াই। বলছি স্যার একবার নিজের ইচ্ছাতে বিয়ে করছি, বাবা মাকে অনেক কষ্ট দিছি, আর আমি কষ্ট দিতে চাই না, আমার বাবার ইচ্ছা আমি পড়াশোনা করে আমি পড়াশোনা করব। পরে এসএসসি পরীক্ষা দিলাম, আমার বাবা আমার খাতা কলম সবকিছু আমার বাবা দিতেন, আমার স্বামী আমাকে কিছুই দেননি, একটা কলম কেনার জন্য 3টা টাকাও দেননি। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে ও আবার আমাদের বাসার আশেপাশ দিয়ে ঘুরঘুর করতে থাকতো, কিন্তু এটা আমার বাবা মা কেউ পছন্দ করতেন না।
আপনি যে ওই বাড়ি থেকে চলে আসলেন, তারপরে ওকে একবারও আসেনি এখান থেকে আপনাকে নিয়ে যেতে, বা আপনার শাশুড়িও কোনো খোঁজ খবর
করেননি? না, আমার শাশুড়ি খোঁজ খবর নেয়নি।
আচ্ছা, তাহলে কেন আপনার স্বামী মানে দূর থেকে আপনার পড়াশোনা করতে পারবেন না, আপনার স্বাধীনতা আপনি পাবেন না, এগুলো কেন আপনি হস্তক্ষেপ করছিল?
ও বলছিল ওর ফ্রেন্ড সার্কেল নাকি ওকে বলছিল যে এই মেয়ে যেরকম দেখতে আর এই যদি এসএসসি পাস করে ও তোর কাছে আর কখনোই ফিরে আসবে না।
আচ্ছা, এই ইনসিকিউরিটি থেকে,
এই ভয়টা ওর ভিতরে কাজ করতো আর কি, যে আমি আর কখন ওর কাছে ফিরে যাব না। পরে ও বাধা দিত, আমার বাবা যখন আমাকে কলম কেনার, বই কেনার, খাতা কেনার টাকা দিতেন, আমি টাকা থেকে একটু একটু করে জমাতাম। ও আমাদের বাসার পাশে ঘুরঘুর করতো, এটা আমার বাবা মা পছন্দ করতো না বলে ওই জমানো টাকা থেকে ওকে আমি টাকা দিতাম। বলতাম যে তুমি আমার জন্য একটা নারকেল তেলের বোতল, একটা শুনো, হ্যাঁ দুটো সাবান নিয়ে এসো, তোমার হাতে যদি এটা দেখে হয়তো ওরা রাগ করবে না, তুমি নিয়ে এসো।
যে নিজের স্বামী নিয়ে আসছে,
হ্যাঁ
কিন্তু টাকাটা তো আপনি দিচ্ছেন।
আমি টাকাটা দিতাম,
ওর তো কোনো উপার্জন ছিল না,
উপার্জন ছিল না। তারপরে আমি আমার মাকে, শুধু আমার মা জানতেন, আমি আর সবার চোখের আড়ালে আবার রাতের বেলা ওর বাসায় চলে যেতাম।
আচ্ছা।
ওর বাসায় চলে যেতাম, ভোরবেলা চলে আসতাম। একদিন যখন আমার বাবা টের পাইলেন, তখন আবার বাবা বকা চকা শুরু করলেন। এভাবে আমি এসএসসি পরীক্ষা দেই, দেওয়ার পর আমি পাশ করি। তখনকার দিনে এখন যে এ গ্রেড বি গ্রেড এগুলো ছিল না, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি হায়ার সেকেন্ড ডিভিশন পাই, ভালো রেজাল্ট করে পাশ করি।
ভালো রেজাল্ট,
মাত্র টেস্টের আগে মাত্র তিন মাস পড়ছি, আমি নাইনেও পড়ি নাই, স্কুলে যাইনি, টেনও স্কুলে যাইনি।
সেই হিসাবে আপনি ভালো স্টুডেন্ট, কারণ আপনার মেন্টাল অনেক প্রেশার ছিল, নিজের বাবা মার কাছ থেকে, হাজবেন্ডের কাছ থেকে, সবকিছু মিলে ভালো একটা রেজাল্ট করেছেন আপনি।
কেউ তো আমার সাথে কথা বলতো না, আমি শুধু বই নিয়েই বসে থাকতাম, সারাক্ষণ বই নিয়ে বসে থাকতাম। রেজাল্ট করার পর আমার শাশুড়িকে রেজাল্টের মিষ্টি নিয়ে গেছি, উনি মিষ্টি ধরে না, খায় না। পরে আমার পাশের বাড়ির দাদি বলে যে তোমার বউ তো পাশ করছে। আমার শাশুড়ি বলে, ও যে ওদের বাসা থেকে ঝগড়া করে চলে আসছি, তাই আমার শাশুড়ি বলে আমার যে বউ পড়ায়ও পাশ, ঝগড়ায়ও পাশ। পরে এসএসসি রেজাল্ট আউট হওয়ার পর আমার মা বাবার ইচ্ছা আমাকে নার্সিং এ ভর্তি করা দিবে, আমি যাতে ও বাসায় না যাই। পরে নার্সিং এর ফর্ম বের হবে, আমার এক খালা ছিলেন, খালা না ঠিক বোনের মেয়ে ছিলেন নার্সিং এ পড়াশোনা করে, ওই খালার সাথে যোগাযোগ করি কবে ফর্ম বের হবে, ওনারা সেই ইটে ঠিক করলেন। আমি আজকে যাব, কালকে যাব, পরশু যাব, এরকম করতে করতে ওই ডেট মানে ডেট চলে গেছে। আমার ইচ্ছা না আমি নার্সিং এ ভর্তি হই, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আমি যদি নার্সিং এ ভর্তি হই তখন শহরে গিয়ে যদি আমার মতটা চেঞ্জ হয়ে যায়, আমি যদি আর কখনো ফেরত না আসতে চাই, তার জন্য আমি নার্সিং এ ভর্তি হইনি।
কারণ আপনি নিজেই ভয় পাচ্ছিলেন, মানুষ তো আসলে মানুষের মন পরিবর্তন হয়ে যায়,
মন পরিবর্তন হতেই পারে পরিবেশের কারণে, তার জন্য আমি যাইনি, আবার ওদের বাসায় চলে গেছি।
আচ্ছা।
আমাদের মসজিদের হুজুরকে নিয়ে মা বলল হুজুরকে যে হুজুর ওখানে দিয়ে আসেন, ওরা কেউ নিতে আসছে না আর আমার বাবা তো দিবে না।
আচ্ছা।
বাবা একদিন বাসায় নাই, আমি ওদের বাসায় চলে গেছি।
আচ্ছা।
ওর মাকে বুঝালো যে মা দুদিন আগে পরে তো আসবেই, যেহেতু চলে আসছে থাক।
আচ্ছা, মানে মায়ের আপত্তি কি ছিল, মা কি চাচ্ছিল না আপনি ফিরে আসেন?
না, ওর মা চায় না যে আমি ফেরত যাই।
আচ্ছা।
পরে ওদের বাসায় গেলাম, যাওয়ার পর আমাদের ওই এলাকায় সুপারভিশনে একজন লোক নিবে, মহিলা, একটা এনজিওতে বাংলাদেশ। তো আমার এক চাচা আনসার বিডিপি তে ছিলেন, ওই চাচা এসে আমার বললো কি যে ওখানে একটা লোক নিবে, তুমি কি চাকরি করবা? আমি করতে পারি।
আচ্ছা, একটা সুযোগ আসলো না,
হ্যাঁ,
চাকরিটা করতে পারে। এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। এই অতলে পড়ে আছে, গহীনে পড়ে আছে সে, কারণ বিয়ের পরে স্বামীর বাড়ি হচ্ছে একমাত্র মেয়েদের। আমি মনে করি, সেটা বলবো না, আসলেই তাই, মেয়েদের শেষ আশ্রয়স্থল বাবা মার কাছে আছে। এখানে স্বামীর অমতেও সে পড়াশোনা করেছে বাবার খরচে, কিন্তু এখানে আর কতদিন, কিভাবে স্বামীর কাছে ঠিকই ফিরে গেল, এবং ফিরে যেতেও হতো একটা সময়, কিন্তু শাশুড়ি মানছে না। যাই হোক, এরকম একটা সময় চাকরির একটা অফার আসলো তার জন্য, চাকরির একটা সুযোগ পেল, এই চাকরিটা সে জয়েন করলো। তারপরে কি করলো, জীবনের ম্যাক্সিমাম গল্পই তার এখনো পড়ে আছে, কিছুটা আপনারা শুনেছেন, এবং আমি রিকোয়েস্ট করবো পুরোটা সময় সাথে থাকবেন আপনারা। আমরা ফিরছি একটু পরেই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 নিয়ে। মিথিলার জীবনের গল্প আপনি শুনছেন, একটি ইন্সপায়ারিং গল্প, এই গল্পটা আপনার জীবন অনেক বেশি শিক্ষা আনবে, অনেক লেসন হয়ে থাকবে। সো প্লিজ কোথাও যাবেন না, আর যে সেতু আছে আপনার সাথে, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু হাজির হয়েছি রাত ১২টায়, আপনারা এতক্ষণ সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। এবং মিথিলার জীবনের গল্পটা আপনি শুনছেন, তার কাছেই ফিরছি, গল্পের এক ক্রুশিয়াল মোমেন্টে আমরা অবস্থান করছি, এবং তার পরবর্তীতে আরো অনেক এমন ডাইমেনশন আপনি দেখতে পাবেন, এবং এই গল্পটা আপনার জীবনে একটা বড় ধরনের লেসন হয়ে থাকবে, অনেক ধরনের ডিসিশন আপনি নিতে পারবেন অনেক সুন্দরভাবে গল্পটা শোনার পর। তো গল্পে যাবার আগে, মানে মিথিলার কাছে যাবার আগে, আমি ফোন নম্বরটা জানিয়ে দিই আরেকবার, 09613892892, এখানে আপনি আপনার গল্পটা বলবেন ফোন করে। এবং আর জি সেতু নামে যে পেজটি আছে, প্লিজ আপনি সেখানে যান, অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। এটা দিয়ে সার্চ করলে, ইউআরএল অ্যাড্রেস হিসেবে সার্চ করলে আপনি আমার পেজটি পাবেন, দ্যাট ইজ আর জি সেতু, এবং সেটিতে আপনি লাইক দিয়ে সাথেই থাকুন। ওকে, আমি কথা বেশি বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি অতিথি মিথিলার কাছে, যেখানে শেষ করেছিলাম, প্লিজ আপনি সেখান থেকে যদি শুরু করতেন।
পরে চাকরির যে অফারটা আসলো আমি চাকরি করার জন্য রাজি হলাম, কিন্তু আমার শাশুড়ি আমার স্বামী আমাকে চাকরি করতে দিবে না।
স্বামী দিবে না?
না দিবে না।
কিন্তু স্বামী
মেয়েদের চাকরি করা ঠিক না, সংসারে মেয়েদের চাকরি করা ঠিক না, মেয়েরা বাসায় থাকবে, আমাকে চাকরি করতে দিবে না। আমি বললাম যে আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দিলে তো আর চাকরি হয় না, আগে দেখি পারি কিনা। তো অনেক রিকোয়েস্ট করার পর বাসা থেকে বের হলাম আমার ওই চাচার সাথে। পরে যাওয়ার পরে আমরা পাঁচজন ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে ভাগ্যক্রমে আমি সিলেক্ট হলাম। খুব ভালো লাগলো যে পাঁচজনের মধ্যে আমি কিভাবে সিলেক্ট হলাম। পরে বাসায় আসলাম, বাসায় এসে বললাম, কিন্তু ওরা কেউ খুশি না, কিন্তু আমার মা বাবা খুশি আমার চাকরির কথা শুনে, ওনারা খুব খুশি হলেন। আর আমার শাশুড়ি স্বামী কেউ খুশি হলেন না। কিন্তু বিপত্তি গেল আরেক জায়গায়, আমি যখন চাকরিতে যাব আমার পাঁচজন কর্মী ছিলেন আর আমি ছিলেন সুপারভিশনের দায়িত্বে, পাঁচটা কর্মীর বাড়ি আমার বাড়ি থেকে প্রত্যেকটা কর্মীর বাড়ি কমপক্ষে মাইল তিনেক দূরে, তখন রিক্সা ভ্যান গাড়ি কিছুই ছিল না, এবং সংসারে সব কাজ করে রেখে তারপর আমাকে বের হতে হতো। আমার শাশুড়ি আমার কোনো কাজে সাহায্য করতেন না, আমি চাকরি করি কেন তার জন্য আমাকে কোনো কাজে সাহায্য করবেন না। আমার স্বামীকেও কোনো কথা বলতে পারি না। পরে আমি প্রতিদিন আমাকে কমপক্ষে তিন থেকে চার মাইল, চার থেকে পাঁচ মাইল, ছয় মাইল হাঁটতে হতো কর্মীর বাড়িতে কাজ দেখার জন্য। আমি হাঁটতে হাঁটতে তিন মাসের মধ্যে তিনবার গেছি চাকরি ছেড়ে দিতে। পরে আমাদের থানা অর্গানাইজার বলে, দেখেন মিথিলা চাকরি কেউ পায় না আর আপনি পাইছেন, ছাড়বেন কেন, একটু কষ্ট করে দেখেন, দেখবেন যে আপনার ভালো লাগবে। আমার সারাদিন চাকরি করতে হয়, রাতের বেলা বাসায় এসে মরিচ পিষে রাখতে হয়, আবার তরকারি কেটে আইসা বিকেলবেলা রান্না করতে হয়, কিন্তু এগুলো আমার মানে একদম খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল আর কি,
মানে বাইরেও পরিশ্রম, ঘরেও সংসার সামলানো,
হ্যাঁ খুব বেশি পরিশ্রম হচ্ছিল। তারপরও রাতে যখন মরিচ পিষে রাখতাম, শাশুড়ি বলতো যে মরিচ তো তখন ফ্রিজ ছিল না, মরিচে লবণ দিয়ে আমরা রেখে দিতাম, লবণ দিয়ে বাটা মরিচে লবণ দিয়ে রাখলে দুই তিন দিন এমনিতেই ভালো থাকে, তো ওইভাবে রাখতাম। পরে শাশুড়ি বলতো যে বাসি মরিচের তরকারি মজা না, উনি চাইতো আমি প্রত্যেক রাত্রে বাইটে বাইটে রান্না করি, কিন্তু সেটা তো আমার জন্য সম্ভব ছিল না। স্বামীকে বলতাম যে তুমি মরিচটা ভাঙিয়ে দাও, তারপর হলুদটা ভাঙিয়ে দাও, ও দিত না, ও তো চাকরি করো কেন, বাইটা খাও। আর আমার শাশুড়ি আমাকে কখনো ভাত খেয়ে যেতে বলতেন না, রান্না করতাম কিন্তু আমি খেয়ে যেতে পারতাম না, কারণ বউ মানুষ তো আগে খাওয়া যায় না, শ্বশুর শাশুড়ি বা স্বামীর রেখা আগের আগ ভাত খাওয়া নাকি অমঙ্গলের লক্ষণ গ্রামে বলতো আর কি, তো আমি আগে ভাতটা খেতে পারতাম না। শাশুড়িও বলতো না তুমি খাওয়া যাও, আমি রাস্তায় বের হয়ে আমার এক দাদির দোকান ছিল ওইখান থেকে দেড় টাকা দিয়ে একটা ভাটার বন নিতাম, ওই ভাটার বন রাস্তা দিয়ে খাইতে খাইতে যেতাম, যখন রাস্তায় মানুষ দেখতাম তখন হাতটা লুকায় ফেলতাম কাপড়ের আড়ালে যাতে কেউ দেখতে না পায়। এইভাবে আমি ছয় মাস চাকরি করছি সকালবেলা না খেয়ে গিয়ে। পরে আস্তে আস্তে শাশুড়িকে বললাম যে আমি ভাত খাইয়া যাই, উনি খাও সেটাও বলতো না, নাও করতো না, আস্তে আস্তে খাইয়া যাওয়া শুরু করলাম। ছয় মাস সাত মাস চাকরি করার পর আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, আমার তখন আরো খারাপ অবস্থা, একদিকে হাঁটা চলা আরেকদিকে এই সংসারের অশান্তি, আমি আস্তে 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 দুর্বল হয়ে যেতে পারলাম, বিছানায় লেগে গেলাম, অসুস্থ ছিলাম প্রায় এক দেড় মাস, থাকার পর আস্তে আস্তে আবার স্বাভাবিক হলাম। আমার যে আমি যে প্রেগনেন্ট আমার জন্য যে আলাদা একটা যত্ন নিতে হবে সেই সেই খেয়ালটা আমার শাশুড়িরও নাই আমার স্বামীরও নাই, বিশেষ করে ওর পরিবারের কারোরই নাই যে আমার জন্য একটা আলাদা যত্ন নিতে হবে, আমি একটা গর্ভবতী মা, কি খাইলে ভালো হবে, কি করলে কিছু হবে কিছু হবে, ওদের কোনো কেয়ার নাই। আমি এইভাবেই চলতে থাকলাম, নিজে নিজে কাজ করতে থাকলাম, নিজে নিজে আর এখন আর মরিচ পিষতে পারি না, নিজেই ভাঙ্গায় নিয়ে আসলাম, নিজের যেটা খাইতে মন চায় সেটা নিজেই বাজার করে নিয়ে আসি, আইসা এইরকম করি। ওই যে বিয়ের শুরুতে যে ঈদে আমার স্বামী আমাকে একটা শাড়ি দিছে, এরপরও আমাকে আর কোনো কিছুই কিনে দেয়নি, একটা শাড়ি বা একটা ব্লাউজ বা একটা থ্রি পিস কিছুই দেয়নি।
আচ্ছা,
আমি নিজে কামাই করে করে এগুলো নিতে থাকলাম। আমার মেয়ে জন্ম হলো, কিন্তু সেখানেও আর একটা বিপত্তি, আমি যেমন অনাদরে এই সংসার আছি আমার মেয়েটাও অনাদরে বড় হতে লাগলো। মনে হয় যে যদি ওই মুহূর্তে আমার মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে আমার ভাগ্যটা বুঝে আরেকটু পরিবর্তন হতো, কিন্তু সেটা হলো না, ভাগ্য আমার ঠিক আগের মতো রয়ে গেল। আমার মেয়েটাও অনাদরে বড় হতে থাকলো, আমি যখন চাকরিতে যাই সকালবেলা আমার মেয়েটাকে আমার মা এবং বোনদের কাছে দিয়ে যাই। আমার বড় বোন তখন আমাদের বাসায় থাকতেন, কারণ ওনার হাজবেন্ড ছিল বিদেশ, উনি আমাদের বাসায় থাকতেন বেশিরভাগ সময়, উনি আমার মেয়েটাকে লালন পালন করেছেন, আমার মা এবং আমার বোনেরা। তারপর আমি
সিদ্ধান্ত নিলাম যে আমি আর একটু পড়াশোনা করব। পড়াশোনা করব, যে চাকরিটা করি সেই চাকরিতে মাত্র 1200 টাকা, 1200 টাকার সংসার চলে না, আমি আর কি করতে পারি? স্বামী তো রোজগার করে না, কিছুই করে না, বেকার। আর কিভাবে কি কাজ করলে আমার সংসারটাকে আমি আর একটু ভালোভাবে করতে পারি? মেয়ে যেহেতু হয়েছে, অনেক খরচ, বাসায় রেখে যাই, দুধ লাগে, ফ্লাক্স লাগে, এটা সেটা অনেক কিছু লাগে। ওরা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই চাকরির পাশাপাশি যে পড়াশোনা করব এবং সেলাই কাজ করব। কিন্তু আমি যে একটা মেশিন কিনবো, সেই মেশিন কেনার মতো টাকা আমার কাছে নাই। তখন মাত্র 3600 টাকা একটা মেশিন, কিন্তু 3600 টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য আমার নাই।
মানে আপনি তখন বেতন পাচ্ছিলেন যেটা
মাত্র 1200 টাকা,
1200 টাকা পাচ্ছিলেন, এটা দিয়ে কি সংসারেই বেশিরভাগটা ব্যয় করতেন?
পুরোটাই সংসারে ব্যয় করতাম। আর তখন তো আমার গাড়ি ভাড়া লাগতো না, রিক্সা ভাড়া লাগতো না, আমার নিজের হাত খরচ কিছুই লাগতো না, আমি পুরোটাই সংসারে ব্যয় করতাম। কিন্তু সেটা তো হতো না। আমার চিন্তা, আমি আর কিভাবে আমার ইনকাম বাড়াতে পারি? পরে আমি ওই কিস্তিতে একটা সেলাই মেশিন আনি, 800 টাকা জমা দিয়ে বাটারফ্লাই থেকে একটা কিস্তিতে মেশিন আনি। সারাদিন চাকরি করতাম, রাতে সেলাই কাজ করতাম, করে আমি 275 টাকা করে কিস্তি দিতাম মাসে।
আচ্ছা, মানে এটা কি সেলাই টাকা দিয়ে আপনি উপার্জন করতেন?
সেলাই করে আমি উপার্জন করতাম।
সেলাই করতেন কি, মানে আশেপাশে মানুষের জন্য?
আশেপাশে মানুষের ব্লাউজ, পেটিকোট, সালোয়ার কামিজ, এগুলো আমি সেলাই করতাম।
এগুলো পারতেন আপনি?
এগুলো পারি নাই আমি, কখনো হাতে ধরে কেউ আমাকে শিখায় নাই। আমি আমি নিজে নিজে, আমার বড় বোন সেলাই কাজ করতেন, ওনাকে দেখতাম, এবং নিজে নিজে বাসায় বসে বসে পেপার কেটে আমি সেটা শিখছি।
আচ্ছা, এটা কত বড় একটা সেলফ ইন্সপিরেশনের ব্যাপার। এটা কিন্তু এত সহজ একটা কাজ নয়।
সহজ একটা কাজ নয়।
মানে এটা দিয়ে এটাই প্রমাণ হয় যে প্রয়োজনে মানুষ কিনা পারে।
হ্যাঁ, ঠিক তাই। আমি নিজে নিজে শিখে আর বোনকে দেখছি, সেখানে তখন মাথায় একটা আইডিয়া ছিল, ওইখান থেকে আমি সেলাই কাজ করতাম। এবং প্রত্যেকটা মানুষ যারা আমার সেলাই করা ব্লাউজ পরছে, সালোয়ার কামিজ পরছে, সবাই স্যাটিসফাই। ওরা বলতো যে না, তোমার জামা কাপড় খুব ভালো হয়। তো সেলাই কাজ করতাম, ওইখান থেকে আমি মেশিনের টাকাটা জমা দিতাম, আমার মেয়ের দুধ কিনতাম, এইসব করতাম।
আচ্ছা, যে সময়টা মেয়ে হলো, মানে ওই সময়টায় আপনার কি রকম যত্ন আপনি পেয়েছেন ফ্যামিলি থেকে, শাশুড়ির কাছ থেকে?
আমার শ্বশুর শাশুড়ির কাছ, শ্বশুর তো নাই, সরি, শাশুড়ির কাছ থেকে, বাবার ফ্যামিলির কাছ থেকে আমি খুব একটা যত্ন পাইনি।
ওই সময়টা ছিলেন কোথায়? নিজের মায়ের কাছে?
মায়ের কাছে ছিলাম।
আচ্ছা,
আমি আমার মায়ের কাছে ছিলাম। আমার বাচ্চাটা বাড়িতেই হয়েছে, নর্মাল ভাবে হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি বাড়িতে থাকার পর আমার ওদের কাছ থেকে আমি কোনো যত্ন পাইনি।
আচ্ছা, এবং অপরিপক্ক বয়সে কিন্তু বাচ্চাটা হয়েছে আপনাদের?
বাচ্চাটা বিয়ের 15 বছরে বিয়ে হয়েছে, তো 19 বছরে গিয়ে বাচ্চা হয়েছে।
আচ্ছা, তাও ঠিক আছে, তাও ঠিক আছে,
4 বছর পর গিয়ে বাচ্চা হয়েছে। পরে চাকরি করতে যেতাম, ওই যে বাবার বাড়িতে রেখে যেতাম মেয়েটাকে।
জি,
শাশুড়ি সারাদিন আয়সা দেখতো না যে মেয়েটাকে আমি এখানে রেখে যাচ্ছি। মা বলতো, দেখ, সারাদিন কেউ এসব একটা উকিও দিল না, তোর মেয়েটা কেমন আছে না আছে? মা, যার কারণ আইস তার আল্লাহ আছে, আর আপনি তো আছেন, আপা আছে, আপনারা দেখবেন। এভাবে আমি সেলাই কাজ করতেছি, মেয়ে মানুষ করতেছি, চাকরি করতেছি, পাশাপাশি সব কাজ করতেছি। তারপরও যেন সংসারের অভাব যেন দূর হয় না। মানুষের তো আশা থাকে, একটু ভালো হইলে আর একটু ভালো চায়, আর একটু ভালো হইলে আর একটু ভালো চায়। আমি তো চাই সমাজের মধ্যে আমার মেয়েটা ভালোভাবে থাকুক, আমি যেভাবে বড় হয়েছি আমার বাবার সংসারে, আমার মেয়েটাকে আমি ওভাবেই বড় করতে চাই, ওর বাবার ইনকাম না থাকুক, আমি যাতে পারি, এইভাবে আমি চেষ্টা করতেছি। কিন্তু ওর বাবার ওদিকে খেয়াল নাই, আমি টাকা দিলে বাজার করে, না দিলে নাই। যদি বলি এটা নিয়ে দাও, টাকা দাও,
তিনি কোনো কাজকর্মে ঢোকেননি?
না, ও কোনো কাজকর্মে ঢোকেনি।
পড়াশোনা কি?
পড়াশোনা ইন্টার পাস,
ইন্টারমিডিয়েট পাস করেছেন। আচ্ছা, তারপরে কাজকর্ম কেন ঢোকেননি? কাজকর্ম খুঁজছিলেন?
কাজকর্ম খুঁজছিলেন কি, এক বাপের এক ছেলে, ওর বাবা মা ওকে আগে কাজ করা নাই, না করাতে না, একটা অলসতা চলে আসছে।
আচ্ছা, এগুলোর একটা ব্যাপার কিন্তু আছে সমাজে, অনেক মানুষের মধ্যে দেখি যে অভাব, ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেই, তারপরে কিছু করবে না, এটা একটা অভ্যাস বা স্বভাব। তা আমার মনে হয় যে বেঁচে থাকতে হলে কাজ করতে
হবে,
কাজ ছাড়া মানুষ বাঁচতে পারবে
না।
কারণ মানুষ এই পৃথিবীতে আসছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে কাজ করে খেটে তুমি বাঁচো,
খেটে তুমি বাঁচো।
হ্যাঁ, তোমার জন্য কেউ নাই, হয়তো বা তোমার অঢেল আছে, যার প্রচুর আছে সেও কিন্তু কাজ করে,
কাজ করে, আর কাজটাই মানুষের পরিচিতিটা দেয়।
সেটাই,
যে যে কাজ করবে তাকে সেভাবেই মানুষ
মূল্যায়ন করবে। এমনও অনেকে বলে যে আমার প্রচুর টাকা থাকলে আমি অনুমোদিত ইনভেস্ট করতাম, আমি কিছু করতাম না। হ্যাঁ, কিন্তু তারপরেও কিছু না কিছু তার করতেই হতো।
মেয়ে হওয়ার পর ওকে আমাদের বাবার জমিতে একটা দোকান দিয়ে দিলাম, যাতে সে কিছু করে খেতে পারে। কিন্তু ও দোকানে নিজে না বসে অন্য কেউ ওকে বসায় রাখে।
দোকানের টাকাটা কে দিল আপনি?
দোকানের টাকাটা আমি জোগাড় করে দিলাম, দিয়ে ওকে বললাম যে কিছু কাজ করো, ওই দোকানে বসো, মানে লাইব্রেরির মতো করে দিলাম আর কি। বই খাতা কলম থাকে, সেখানে কিছু বাচ্চাদের খাবার থাকে। কিন্তু ও ওই
ওইখানে বসাইয়া আরেকজনকে বসাইয়া ও মাঠে গিয়ে তাস পিটায়, পেপার পড়ে, ওর আবার পেপার পড়ার নেশা, ও অন্য জায়গায় গিয়ে ব্যাপার করে নিজের দোকানে না বসে। এইভাবে দোকানটা লাঠে উঠল, লাঠে উঠল। পরে সিদ্ধান্ত নিলাম যে এইগুলাতে কিছু হয় না। বাবা বললো যে তুমি তো পড়াশোনা করছো, দেখো সমাজের জন্য কিছু করতে পারো কিনা। আমার চিন্তা ছিল আমি আগে থেকে যে সমাজের জন্য কিছু করব, আমি কি করতে পারি, একটা স্কুল করব যাতে আমি মানুষকে পড়াতে পারি, শিক্ষা দিতে পারি। একদিন রাত্রে কথা কথা আমার স্বামী বলতেছে যে তোমাদের জমির ওখানে একটা সাইনবোর্ড দেখে আসলাম। কি সাইনবোর্ড? মা মনি কিন্ডার গার্ডেন। কে দিল? কই পাশের পাশের ওইখানকার নূর মোহাম্মদ দিয়েছে। আমি কই, আমি তুমি তো জানো যে আমি একটা কিন্ডার গার্ডেন করার জন্য ইচ্ছা আছে, তো ওরা সাইনবোর্ড দিল, আমাকে বললো না কেন? বলে কি সাইনবোর্ডটা তো ওরা আরো এক সপ্তাহ আগে দিচ্ছে। আমি রাত 8টা বাজে যখন শুনতে হই, 8টা বাজে আমি লাইট নিয়ে দৌড়াই গেছি, আমার বাসা থেকে অনেকটা দূরে, তারপর আমি দৌড়াই গেছি যে দেখি ওরা কোথায় কি সাইনবোর্ড দিছে। গিয়ে দেখি যে সত্যি সত্যি একটা সাইনবোর্ড, মামনি কিন্ডার গার্ডেন নামে একটা সাইনবোর্ড গাছে ঝুলতেছে। সারা রাত আমার আর ঘুম হয় নাই, যে আমি তো একটা কিন্ডার গার্ডেন দিব ভাবতেছি, এই মুহূর্তে আর একটা কিন্ডার গার্ডেনের নাম উঠে আসলো।
আপনার মধ্যে ইন্সপিরেশন কোথেকে আসলো যে একটা কিন্ডার গার্ডেন আপনি স্কুল দিবেন?
সেটা আমি আমার বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছি। বাবা বললো যে সমাজের জন্য কিছু করো, নিজেরা পড়াশোনা করছো, দেখো মানুষের জন্য কিছু করতে পারো কিনা। সম্পূর্ণ উৎসাহটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। পরে ওই সকালবেলা উঠে ওই নূর মোহাম্মদের বাসায় চলে গেলাম। ও আমার ক্লাসমেট ছিল, ওকে তুই করে কথা বলি, বললাম যে যেহেতু তুই স্কুল করবি আমাকেও পাশে রাখ, আমার তো ইচ্ছা আমি একটা স্কুল করব। বলো যে আমার তো আরো তিনটা পার্টনার আছে। আমি ঠিক আছে, আমি না হয় 4 নম্বর পার্টনার হলাম, তো আমরা তো অনেক টাকা খরচ করছি, বেঞ্চ বানাইছি, দিছি স্কুল ঘর ভাড়া করছি, আমি যত টাকা খরচ হয়েছে 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিব, আমাকে পাশে রাখ। বলে কি যে না তোকে রাখা যাবে না। ওই দিন আমি বাসায় এসে আর বসি নাই, সোজা আমার বড় বোনের বাসায় চলে গেছি। বলছি কি দুলা ভাই, আমার হাতে একটা টাকাও নাই, আমি গাড়ি ভাড়া অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসছি, আমি একটা স্কুল করবো, টিন কাঠ বাঁশ যা লাগে সব আপনি দিবেন, যদি বলেন যে দিব তাহলে আপনার বাসায় আমি বরখাটা খুলবো, আর যদি বলেন দিব না আমি দাঁড়াবো না, চলে যাব। আমার দুলাভাই খুব ভালো মানুষ, আমাদেরকে একদম ছোট বোনের মতো আদর করতেন, যেখানে যাহা লাগতো সব উনি দিতেন। পরে দুলাভাই বললো যে তুমি এত টেনশন করো না, বসো খাও, তোমার তুমি যাওয়ার আগে তোমার মাল পৌঁছে যাবে। তখন ছিল বর্ষা। পরে দুলাভাই আমি আসার আগে ঠিক টিন কাঠ বাঁশ যা লাগে আর কি একটা ঘর তুলতে, তখন তো বিল্ডিং তো করার সামর্থ্য নাই, ঘর তুলতে যা লাগে সব দুলাভাই করে পাঠিয়ে দিলেন।
আপনার আপন দুলাভাই?
আমার আপন বড় দুলাভাই।
আচ্ছা,
তো ওগুলা নিয়ে আসলো। আসার পরে পরের দিনে আমি বাবাকে বললাম, বাবাই মিস্ত্রি ডাকলো, ডাইকে বাবার জমিতে আমাকে ঘর তুলে দিল।
আচ্ছা, বাবার তো জমি ছিল অনেক।
হ্যাঁ, বাবার জমিতে আমাকে ঘর তুলে দিল যাতে আমি ওখানে কিন্ডার গার্ডেন করতে পারি। তো ঘর একদিক দিয়ে তোলা হচ্ছে, আরেকদিক দিয়ে বেঞ্চ বানাচ্ছি, আরেকদিক দিয়ে ছাত্রছাত্রী ভর্তি করতেছি।
ছাত্রছাত্রী ভর্তি হচ্ছিল কেমন?
ভর্তি হচ্ছিল খুব কম, মানুষ তো কিন্ডার গার্ডেন সম্বন্ধে কিছুই জানে না। তখন আমি প্রতি রাত্রে সবার বাড়িতে বাড়িতে যেতাম, গিয়ে বুঝাতাম যে প্রাইমারি স্কুলের পাশাপাশি যদি আপনি এই স্কুলে দেন, আপনার পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা খুব ভালো হবে, আমরা ভালোভাবে যত্ন নিব। হ্যাঁ, আমাদের শুধু পড়াশোনাটাই ইচ্ছা না, এটা সমাজ সেবার জন্য আমরা করতেছি। আমরা নামমাত্র বেতনে, মাত্র 50 টাকা বেতনে শুরু করেছি। পরে অনেক স্টুডেন্ট ছিল, প্রথম বর্ষের আমার 250 স্টুডেন্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু কিন্ডার গার্ডেন কি বুঝে না, ঝোঁকের মাথায় সব দিছে। পরে 250 স্টুডেন্ট হয়ে গেছে, আমি শুরু করলাম, আমার ভাই, চাচাতো ভাই, আমার ছোট বোন, আমি, আমার ভাবি, মানে আমরা ফ্যামিলির মধ্যে 5 জন টিচার, বাইরে থেকে আমার নিতে হয় নাই, ওরা ওদেরকে অল্প কিছু দিলে ওরা আমাকে সাহায্য করছে। 1-1.5 বছর আমি কিন্ডার গার্ডেনটা এইভাবে চালাইছি। চালানোর পর এদিকে সংসার, এদিকে চাকরি, আমি এখন আর সেলাই কাজটা করতে পারছি না।
চাকরিও করছেন আপনি? হ্যাঁ। এবং কিন্ডার গার্ডেন স্কুলটা যে আপনি দিলেন, আর সেখানে জেনারেল পড়াশোনাগুলি আপাতত করানো হচ্ছিল, এটা যে লাইসেন্স বা এটা রেজিস্ট্রেশন, এগুলো এগুলো কি প্রসেস করেছেন?
এগুলো পরে করছি আমি, 3-4 বছর চালানোর পর।
আচ্ছা,
পরে সেটা রেজিস্ট্রেশন।
আচ্ছা, পরীক্ষাগুলো নিতেন কি আপনি অ্যাজ ইট ইজ?
হ্যাঁ, আমাদের নিজেরাই প্রশ্ন করতাম, নিজেরাই পরীক্ষা নিতাম। ওভাবে আর কি বছরে 6টা পরীক্ষা নিতাম, 3টা টিউটোরিয়াল, 3টা পার্বিক।
আচ্ছা,
ওই হিসাবে পরীক্ষাগুলো নিতাম এবং নিজেরাই প্রশ্ন করতাম, সবকিছু নিজেদের মধ্যে।
মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে এরকম একটা সেবামূলক একটা ইনিশিয়েটিভ বা পদক্ষেপ আপনি নিলেন, আপনাকে সম্মান জানাই, কারণ পড়াশোনা শেখানো, আপনি শিক্ষকতা করেছেন, শিক্ষকতা এখনো করছেন হয়তো বা, সেই গল্পগুলিতে আসবো, কিন্তু এই মুহূর্তে যেখানে এসে আমরা থামলাম সেটা হচ্ছে আপনি স্কুল করে ফেললেন, যেখানে আপনার কানাকুড়িও নেই, এরকম একটা কথা আমি বলতে পারি, চাকরি করছেন মাত্র 1200 টাকা বেতন, এদিকে মেশিন কিনেছেন, সেলাই করে করে সেই মেশিনের কিস্তি টাকা দিচ্ছেন, স্বামী কিছু করে না, বাবা মা আছে, বাবা মা সাপোর্ট আপনাকে দিবে না, দেয় হয়তো বা হয়তো দিয়েছে, শাশুড়ি সাপোর্ট পাচ্ছেন
না।
আমি কথাগুলো বললাম কারণ এই সবকিছু মিলে যে একটা মানসিক অশান্তি, মানসিক স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি এখানে, তারপরে যে এরকম একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে এটার একটা নির্দর্শন কিন্তু আজকে আমাদের মিথিলা, এবং আরো কিছু আছে ওনার জীবনে, যে গল্পগুলো আমি বারবার বলছি যে শেষ পর্যন্ত শুনবেন। দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু থাকে প্রিয় শ্রোতা, দুঃখ কষ্ট ছাড়া কিন্তু একটা জীবন হয় না, শুধু একঘেয়েমি আনন্দই আপনি পাবেন সেটার মধ্যে কিন্তু একঘেয়েমি তো একটা ব্যাপার থাকবে, আপনি ওটাকেই আর ফিল করতে পারবেন না। আবার যদি আপনি একঘেয়েমি কষ্টই ভোগ করেন তাহলে এটারও কেমন যেমন মূল্য নেই, ওটারও তেমন মূল্য নেই, দুটোর সংমিশ্রণই একটা জীবন। সো এই যে কষ্টের পরেও যে মেন্টালি এত কিছু করার যে সাহসটা উনি পেয়েছেন এবং আরো অনেক কিছু উনি করেছেন যেগুলো আপনার সামনে আজকে আমরা উপস্থাপন করছি, অনলি বিকজ অফ ইউ আপনি এগুলো থেকে শিখবেন। একটা ছোট বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপরেই মিথিলাকে নিয়ে আবারও ফিরছে।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং ABC রেডিও 89.2 FM আপনি শুনছেন, মিথিলার জীবনের গল্পটা আপনি শুনছেন, অনেক অনেক ইন্সপায়ারিং একটা জীবনের গল্প শুনছেন এবং এই গল্পটা আপনার জীবনের উপরে পজিটিভলি অনেক অবদান রাখবে, কারণ এত কষ্ট সহ্য করার পরেও একটা মানুষ জীবনে কিছু করে বড় হওয়ার যে স্বপ্নটা দেখা সেটাই হারিয়ে ফেলে, যেটা মিথিলা হারায়নি। মিথিলার কাছে যাচ্ছি, বেশি কথা আমি বাড়াচ্ছি না। তারপরে মিথিলা, যেখানে আমরা বিরতি নিয়েছিলাম তারপর থেকে প্লিজ।
স্কুলটা যখন আমি করতেছি, আমার স্টুডেন্ট বাড়তেছে আস্তে আস্তে, তারপরে কাজ চলতেছে, পাশাপাশি আমি চাকরি করতেছি, আর স্কুলটা মেনলি আমার ছোট বোন দেখাশোনা করতেন, তখন আমি তো সময় দিতে পারতাম না, আমার যেহেতু একটা চাকরি আছে, তারপরে সংসারে মেয়ে আছে, আমার মাথায় আরেকটা কাজ ঢুকলো, আমি কি করতে পারি, গ্রামের মানে যে বেকার মহিলাগুলো বসে থাকে তাদের জন্য আমি কি করতে পারি, তখন আমার মাথায় আবার আরেকটা চিন্তা ঢুকলো, যেদিক দিয়ে স্কুল করতেছি ওদিক দিয়ে আমি চাকরি করতেছি, কিন্তু আমি তো একটা সময় বেকার ছিলাম, বেকার মহিলাদের জন্য আমার কি করা যায়। তখন আমি চিন্তা করে দেখলাম যে আমারও যেমন এই কিছু ইনকাম হয় এবং মহিলারা যেন কিছু কাজ পায়, ওই রকম ভাবে আমি একটা কাজের চিন্তা করলাম। শেষে আমি গাউসিয়াতে আমার একটা ভাগ্নি জামার দোকান আছে, ওনার সাথে যোগাযোগ করলাম, পরে বললো যে খালা আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে কিছু কাজ নিয়ে ওদেরকে দিতে পারেন। সেটা কিরকম? বুটিক্স এর কাজ।
ওকে,
আমি গাউসিয়া থেকে ওই কাজ আনতাম, এনে জামার একটা ডিজাইন করে দিতাম, ডিজাইন যদি দোকানদার পছন্দ করতো সেই ডিজাইনটা আমি নিজে নিয়ে এসে কাপড় নিয়ে এসে নিজে ড্রেসিং করতাম, তারপর গ্রামের মহিলাদেরকে দিয়ে সে কাজ করাতাম বড় ফ্রেমে, ফ্রেমটাও আমি ওদেরকে কিনে দিতাম, ওরা ওই আমার মতো যেমন মেশিনে আমি কিস্তিতে আনছি, ওদেরকে কিস্তিতে ওই ফ্রেমের দামটা শোধ করার সুযোগ দিতাম মহিলাদেরকে, মাত্র 600 টাকার তখনকার জন্য ফ্রেম, বড় ফ্রেম, ওই ফ্রেমে ওরা কাজ করত, আমি ওদেরকে সুযোগ দিতাম যাদের টাকা ছিল না, 600 টাকা দিয়ে যারা ওই মুহূর্তে ফ্রেমটা কিনতে পারে না তারা আমার কাছ থেকে কিস্তিতে নিত, আমার কাজ করে ওরা সেই ফ্রেমের দামটা শোধ করে দিত।
আচ্ছা,
600 টাকা শোধ হওয়ার পর ওর ওই ফ্রেমটা ওর নিজের হয়ে গেল, এরকম ভাবে আমি মহিলাদেরকে দিয়ে কাজ করাতাম। এই কাজটা করানোর জন্য আমি শুক্রবার এবং শনিবার বেছে নিতাম, কারণ এই দুটো দিন আমার অফিসটা বন্ধ থাকে, আমি শুক্রবারে কাজ আনতাম, শনিবারে সারাদিন ড্রেসিং করতাম, করে বিকেলে ওদেরকে সবাইকে কাজ দিতাম।
এই যে দেখেন আপনার মানে কত মহান উদ্যোগ আপনার, যে আপনি নিজে কাজ করছেন, আপনি নিজে স্কুল করলেন, একটা পড়াশোনা শেখাচ্ছেন, আবার মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছেন, ব্যাপক অনেক কিছু।
পরে আমি যখন ড্রেসিং করতাম ওইখানে চক পাউডার লাগতো, আর কেরোসিন তেল লাগতো, এই চক পাউডার এবং কেরোসিন তেল দিয়ে যখন ড্রেসিং করতাম আমার হাতের দুই ফাঁকে আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে যেত। আমার স্বামীকে বলতাম যে ড্রেসিংটা তুমি করে দাও, ও বলতো যে আমি পারি না, আমি রাত্রে বসে বসে ড্রেসিং করি, ও পাশে শুয়ে শুয়ে পেপার পড়ে, আমাকে কোনো কাজে একটু সাহায্য করে না, যে দাও আমি, ও দেখতেছে আমার কাজের এত চাপ, তারপর আমার কোনো কাজে সাহায্য করে
না। আপনাকে তো উনি ভালোবাসতো না?
হ্যাঁ ভালোবাসতো, প্রেম করে বিয়ে করছি। ও আমাকে বিন্দু মাত্র ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আর্থিক ভাবে না পড়ে কাজের দিকটা তো আমাকে একটু হেল্প করতে পারতো। দেখে আমি সারাদিন কাজ করি, রাতের বেলা পরিশ্রম করি, যতটুকু সময় পাই মেয়েটাকে নিয়ে থাকি, ও তো একটা দিক দিয়ে আমাকে সাহায্য করতে পারে, কোনো দিক দিয়ে ও আমাকে সাহায্য করে না। ও আমাকে ভালোই বাসে না। আমার মাথা কেন যেন ঢুকলো যে ও আমাকে ভালোবাসে না। এই চিন্তা থেকে আমি মেন্টালি কেমন যেন হয়ে যাচ্ছি আস্তে আস্তে, না এই লোকটা আমাকে ভালোবাসে না, আমি কার জন্য সংসার কর ছাড়লাম, বাবা মা ছাড়লাম, এই লোকটা তো আমাকে ভালোবাসে না।
এটা তো আরেকটা মেন্টাল প্রেসার।
হ্যাঁ আরেকটা মেন্টাল প্রেসার।
এখন বুঝতে পারছেন যে স্বামী ভালোবাসে না।
না এখন বুঝতে পারছি, আর আগে আমি দৌড়ের উপরই থাকতাম কিভাবে ইনকাম বাড়ানো যায়, কিভাবে সংসারে সচ্ছলতা আনা যায়, কিন্তু ওই ওই কথাটা আমার মাথায় আর ঢুকে নাই যে ও আমাকে ভালোবাসে না। এই মুহূর্তে এসে ও ঢুকলো যে ও আমাকে ভালোবাসে না। আমি দৌড়ে বাবার কাছে চলে গেলাম, মার কাছে চলে গেলাম। আমার খুব অশান্তি লাগতেছে ভিতরে। বাবা মার কাছে গিয়ে খুব ক্ষমা চাইলাম যে বাবা তোমরা আমাকে মাফ করে দাও, তোমাদের অবাধ্য হয়ে আমি বিয়ে করছি, তাই বোধ হয় আমার এই অশান্তি, আমাকে মাফ করে দাও বাবা। বাবা বললো যে ধুর পাগলি, আমরা কি সেটা মনে রাখছি, আয় আমার কাছে আয়। নিয়ে বুকে টেনে নিল, আদর করলো, কিন্তু আমার অশান্তি আর দূর হয় না। আমার মনে হয় আমাকে ভালোই বাসে না, মনের এই অশান্তি আর কোনো দূর হয় না। শেষ আমি সরার দিয়ে মানসিক স্বাস্থ্য ইউনিটে গিয়ে আউটডোরে গিয়ে ভর্তি হই। তখন ওইখানে ডক্টর জহির ছিলেন, জহির স্যার আমাকে ওই গ্রুপ থেরাপিতে অংশগ্রহণ করার জন্য বললেন।
নিজেই
ডিসিশন নিলাম যে আমি ওখানে যাব। নিজে ডিসিশন নিয়ে সেখানে চলে গেলাম। জহির স্যার আমাকে গ্রুপ থেরাপিতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক রবিবারে আমন্ত্রণ জানালেন, বললেন যে এখানে আমাদের গ্রুপ থেরাপি হয়, আপনি প্রত্যেক রবিবারে আসবেন, 11টার দিকে আসলে আপনি এখানে কথা বলবেন, ভালো লাগবে আপনার। এভাবে কন্টিনিউ আমি আড়াই বছর ইয়েতে আসছি। আসার পর আমি আমার স্বামীর যে ওর যে বিরুদ্ধাচরণ করতে শিখছি, তখন এর আগে ও যা বলতো আমি তাই শুনতাম, যা বলতো তাই করতাম, কিন্তু এইখানে এসে আমি একটা মানসিক শক্তি পাই যে না ওর কথাটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ আমাকে অন্যভাবে কাজ করতে হবে, ওর কথা শুনলে আমার হবে না। আমি মানসিকভাবে শক্তি পাই। ওকে বলি, ও জানে যে আমি মানসিক হাসপাতালে যাই, পরে বলে কি ডাক্তাররা তোমার ব্রেন ওয়াশ করে দিছে, তার জন্য তুমি এখন আমার কথা শোনো না, যদি আমি ব্রেন ওয়াশ করে দেয় তুমি আমার সাথে আসো, দেখো ওনারা কি বলে, কি কথা বলে, কি কি দেখায়, আসো আমার সাথে, কি না আমি যাবো না। হ্যাঁ ডাক্তার থেকে খুব বকাঝকা করতো, শালা টালা বলে, বকো কেন, তুমি আসো দেখো ওনারা আমাকে কি বলে, না ওরা তোমার ব্রেন ওয়াশ করে দিছে। তারপর থেকে আমি মানসিকভাবে আরেকটু শক্তিশালী হই এবং আবার পুরোদমে কাজ করি। কাজ করতে করতে এক পর্যায়ে আবার আমি প্রেগনেন্ট হই, পর আমার ছেলে জন্ম নেয়। ছেলে জন্ম নেয়ার পর আমার শাশুড়ি আমার দিকে একটু পজিটিভ হয়, মেয়েটার পর থেকে ছেলে যখন জন্ম হলো তখন আমার শাশুড়ি আমার দিকে একটু পজিটিভ হয়, বিভিন্ন কাজে আমাকে একটু সাহায্য করে, কিন্তু স্বামীর আর পরিবর্তন হয় না। স্বামীর পরিবর্তন না হওয়াতে আমি আমার মতো করে সব কাজ করি, যেটা আমার কাছে সঠিক মনে হয় আমি সেই কাজটাই করি, করতে থাকি। এতে আমার বাবা, আমার মা, আমার ভাই বোনেরা সবাই আমাকে সাহায্য করে, সাপোর্ট করে। আমি একদিকে স্কুল চালাই, মহিলাদেরকে বুটিক্স এর কাজ দিছি, সেটা করাই, সংসার করি, সবকিছু করতে থাকি। এক পর্যায়ে এসে আমার মেয়েটা বড় হয়, মেয়েটা পড়াশোনা করে পরবর্তীতে জাহাঙ্গীরনগর থেকে এসে সে মাস্টার্স MSc কমপ্লিট করে, ওকে আমি বিয়েছি করেছি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর থেকে MSc পাশ করে। কিন্তু আমার স্বামীর কোনো পরিবর্তন আসে না। আমার শাশুড়ি আমার কাজে একটু একটু সাহায্য করতে থাকে, যেদিন দেখে আমি এসে চাকরি থেকে এসে শুয়ে আছি বলে যে কি রান্না করব, কোনটা করবা, আমাকে একটু দেখায় দাও।
মানে উনি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন।
হ্যাঁ একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন।
এই সময় আপনার এই অবস্থা কি, মানে ফাইনান্সিয়াল অবস্থাটা কেমন ছিল?
মোটামুটি ভালো।
ততদিনে আপনার হাজবেন্ড কোনো চাকরি বাকরি কিছু করছেন
না? আর মাঝখানে ওকে আবার আরেকটা ই করে দিয়েছিলাম, ও মাটির ব্যবসা করার জন্য ওকে কিছু টাকা দেওয়া হয়েছিল, কিন্তু ও মাটির ব্যবসা তো লস, নিজে তো করে না।
এখন পর্যন্ত উনি নিশ্চয়ই কিছু করছেন না, আমি জানি। আচ্ছা যাই, গল্পটা পরে আসছি, এখনকার গল্পে আসার আগে আরো কিছুটা সময় রয়েছে। হ্যাঁ তারপর ধারাবাহিক ভাবে যেখানে ছিলাম, হ্যাঁ প্লিজ, তারপর থেকে
পরে আমার ছেলেটা ওকে আমি নিজেই পড়াই, মেয়েটাকে নিজেই পড়াইছি, SSC পর্যন্ত ওদের আমি কোনো টিউটর রাখি নাই, কারণ সে ওদের টিউটর রাখতে গেলে আমার আরেকটা বাড়তি খরচ হবে। ওই খরচটা না করে আমি চাইছি ওদের যা চায় তা দিয়ে তাই ওদেরকে দিব। আমি আমার ছেলে মেয়ে যখন যেটা খাইতে চায় আমি তখন ওদেরকে দিছি। আমার মেয়েটা যখন ছোট ছিল তখন ওর ওর একটা ফুপু ছিল, দেখতাম যে ওর ফুপু ওর মেয়েকে আমার মেয়ের সামনে রেখে খাওয়াচ্ছে, আমার মেয়ের হাতে দেয় নাই। আমার তো খুব কষ্ট লাগতো, খুব কান্না পেত। আমি ভাবতাম যে আমার মেয়ে ছেলে মেয়েকে আমি এমন জিনিস খাওয়াবো জীবনে যাতে ওরা না দেখছে সেটা, আমি তাই চেষ্টা করতাম। এভাবে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করছি, ওরা যখন যা চাইতো তাই খাওয়াতাম, যা চাইতো তাই এনে দিতাম। এভাবে আস্তে আস্তে ওরা বড় হতে থাকলো।
ছেলে একটা মেয়ে একটা, তাই তো?
হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে।
এখনকার কি অবস্থা, ছেলে মেয়ে কোথায় পড়ছে
এখন? মেয়ে বিশেষ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর ছেলেটা বিউবিটিতে বিএসসিতে ভর্তি হয়েছে।
আচ্ছা,
ফার্স্ট সেমিস্টার চলতেছে ওর। তো পরে আস্তে আস্তে এভাবে আমি আমার বাবার অনুপ্রেরণাতে সেখানে আমার যে টিন সেট স্কুল ছিল সেই স্কুলটাকে ভেঙে সেখানে আমি আমার উপার্জনের টাকা দিয়ে আমি সেখানে বিল্ডিং করছি।
হ্যাঁ,
জমিটা আমার বাবাই আমাকে দিয়েছেন। আমার বাবা আমার সব বোনদেরকে লিখে দিয়েছিলেন, কিন্তু বোনেরা যখন দেখছে আমি এখানে স্কুল করছি তাই এই এই জমিটা থেকে কেউ ভাগ নেয়নি। ওনারা আমাকে সম্পূর্ণ নিজেদের খরচে আমাকে রেজিস্ট্রি করে জমিটা দিয়ে দেন।
আচ্ছা,
সেই জমিটাতে আমি স্কুল করি। আস্তে আস্তে স্কুল করতে গিয়ে আমার দেখা যায় যে আমার নিজের যে কিছু গহনা ছিল সেটা বিক্রি করতে হয়েছে, আমার অফিস থেকে কিছু লোন নিতে হয়েছে, তারপরে আবার ব্যাংক থেকেও কিছু লোন নিয়েছি, নিয়ে আস্তে আস্তে আমি সেটা পরিশোধ করছি এবং সেখানে আমি এখন বিল্ডিং করছি।
আচ্ছা, বিল্ডিং কি কাজ চলছে এখন? না, হয়ে গেছে
না, কাজ হয়ে গেছে। বিল্ডিং দোতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেখানে আমি ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করছি, সম্পূর্ণ আমার নিজের উপার্জনের টাকায়। আমি আমার চাকরির মাঝখানে চাকরি যেদিন আমি ডিউটিতে না যেতাম বা ডিউটি কম থাকতো ওই দিন আমি আবার মানুষের জমির মিউটেশন করতাম, মিসকেস করতাম, বিভিন্ন কাজ করে বুটিক্সের কাজটা আমি বাদ দিছি, পরে অন্যজনকে দায়িত্ব দিয়ে দিছি, আমি আর সেটা চালাতে পারি নাই।
আচ্ছা, কিন্তু ওটা প্রজেক্টটা আছে আপনার, ওটা এখন চলছে?
না, সেই প্রজেক্টটা এখন নাই।
আচ্ছা,
আমি সেটাতে এখন আর ইনভলভ নাই, অন্যরা করায়। তো এভাবে আমি আমার সংসারটাকে চালিয়ে নেওয়ার জন্য, ছেলে মেয়ের পড়াশোনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছি।
ওকে, আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন, মানে একজন নারী হয়ে আপনি যে পদক্ষেপগুলো নিয়েছেন এগুলো সত্যি সাহসিকতার, অনেক অনেক কঠিন কঠিন কাজই আপনি করেছেন মানসিক অশান্তি নিয়ে। বারবার এই কথাটা কেন বলছি, কারণ আমরা মানুষ সবসময় ভেঙে পড়ি, যে আমাদের সামনে যখনই কোনো হতাশা আসে কষ্ট আসে তখন আমরা ভেঙে পড়ি যে আর বোধ হয় সামনে এগিয়ে যাওয়ার মতো সম্ভব না। কিন্তু এই অনুষ্ঠানটা সেই শিক্ষাটাই দেয় যে জীবনে যত কিছুই আসুক না কেন মানসিক শক্তিটা অর্জন করে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেন। আপনি যদি স্টপ হয়ে যান সেখানে তাহলে আপনার পক্ষে আর আগানোটা
সম্ভব
হয় না। তো আজকে মিথিলা সেরকম একটা নিদর্শন, আরো অনেক কিছু সে করেছে জীবনের একটা পর্যায়ে, সে এখন আসছে, মানে সাকসেসফুল কি করে হয় মানুষ, সাকসেস কিভাবে ধরা দেয় মানুষের কাছে, তার একটা নিদর্শন উনি। এবং ওনার গল্পটার সেই অংশটাই আমরা এখন আছি, যে কি কি সাকসেস উনি হয়েছেন, কিভাবে হয়েছেন, সেগুলি আমরা এর পরে ফিরে এসে শুনতে পারব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনি কোথাও যাবেন না, শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর যে সেতু আছে আপনার সাথে, এবং এই বিরতিটা নেবার আগে আমি ফোন নম্বরটা আরেকবার বলতে চাই, যারা এখানে এসে আপনার জীবনের গল্পটা বলতে চান তারা দয়া করে ফোন করবেন 09613892892 এই নম্বরে। আপনি ফোন করে আপনার গল্পটা বলবেন, সেখানে রেকর্ড হবে এবং আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর ফেসবুকে আপনি আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আর্য সেতু নামে আছে, প্লিজ আপনি সেখানে কানেক্টেড থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা গল্পের শেষ অংশ নিয়ে ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছি এবং একটা সাকসেসফুল লাইফ স্টোরি আমরা শুনছি, মানে সাফল্য গাথা একটা জীবনের গল্প আজকে এখানে আমরা শুনছি। সাফল্য কিন্তু এমনিতে আসে না। আমি যদি কিছু উদাহরণ টানি, যে আমি নাম মেনশন না করি, এমন অনেকেই রয়েছেন যে 10 টাকা বা 20 টাকা হাতে নিয়ে শুরু করেছেন, আজকে তারা লেজেন্ড, এই সমাজ তারা পরিচালনা করছেন, এমন অনেকেই আছেন, আপনারা নিজেরাও জানেন। এর পেছনে একমাত্র কারণ ছিল মানসিক শক্তি। এই শক্তিটাকে হারিয়ে ফেললে কখনোই কোনোভাবে আগানো যায় না, যেটা আজকের এই গল্পের মূল শিক্ষা হয়ে থাকবে আপনার জন্য। আপনি হয়তো জানেন, এমন হয় না যে অনেক কিছু আমি জানি কিন্তু আমি সেগুলো করি না, সেটার পেছনে যদি আর কেউ ইন্সপিরেশন হিসেবে কাজ করে, কেউ একজন যদি একটু বলে এই ব্যাপারটা, তাহলেই আমি এটা করব। এই কারণেই আজকে আপনাকে আমি মিথিলার গল্পটা শোনাচ্ছি। মিথিলা আছে আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 তে, আর যে সেতু আছে, আর মিথিলার কাছে যাচ্ছি, একেবারে শেষ অংশে চলে আসছি। জীবনে যে সাকসেসটা সে পেল এবং সে এখন কেমন আছে, তার আর চাওয়া কি, এগুলো এই অংশে আমরা শুনব। তার আগে ফোন নম্বরটা একটু বলছি, 09613892892, এখানে আপনি ফোন করবেন, আপনার গল্পটা বলবেন। এবং ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকুন, facebook.com/setu.abcradio, আর যে সেতু নামে আছে পেজটি, প্লিজ এটা লাইক দিয়ে কানেক্টেড থাকুন। মিথিলার কাছে যাচ্ছে একবার শেষের দিকে। মিথিলা, আপনি অনেক কিছুই করছিলেন, করেছেন, এটা গল্পের মধ্যে তা আছে, এবং বলেন শেষের দিকে এসে আপনার বাকি অংশটুকু।
শেষে আমার স্কুলটা ভালোই চলছিল, পরে আমার বোনদের বিয়ে হয়ে যায়, আমি অন্য টিচার রাখি, পাশাপাশি স্কুলের পাশাপাশি একটা লাইব্রেরি করি। আমি কিছু কিছু কাজে গিয়ে বাধা পাইছি, যেটা হচ্ছে যে মানুষের জমির মিউটিশন করতাম, এটা মানুষ ভালো চোখে দেখতো না, চাকরি করতাম সেটাও সমাজের অনেকে ভালো চোখে দেখতো না। তারপর আমি সমাজকে কি বললো না বললো, আমি আমার নিজের পর্দা অনুসারে আমি সবকিছু করেছি। পরে কয়েক বছর আগে, গত বছরে 2017 সালে আমার বাবা মারা যান। আমার বাবা মারা যাওয়ার পর আমি ভেঙে পড়ি একেবারেই, যেহেতু আমি আমার খুব বাবার কাছাকাছি ছিলাম, বাবার কাছাকাছি আমি শুধু গ্রামে আমার বিয়ে হয়েছে, আর সব বোনদের অনেক দূরে দূরে বিয়ে হয়েছে। বাবার যখন রাতে জ্বর আসতেন তখন উনি আমাকে ডাকতেন, রাত একটা নাই দেড়টা নাই ফোন করে বলতেন একটু আয়। বাবার কাছে গেলে বাবা সেই আগের দিনের গল্প বলতেন, গান গাইতেন, আমার বাবা গান গাইতে জানতেন, উনি ছোটবেলা থেকে গান করতেন। আমার আরেকটা কথা বলি, আমার হাজবেন্ডও গান করেন, ও যে রাতের পর রাত যে সে বাইরে থাকতো সে তখন গান গাইত।
আচ্ছা, মানে উনি কি ভালো গান করেন?
হ্যাঁ, উনি খুব ভালো গান করেন।
গান গেয়ে কি ঘুরে ঘুরে গান গেয়ে কি উনি কি করতেন? পেশা ছিল এটা?
পেশাও না, সেটা নেশা ছিল। সে এখনো গান গায়, মানুষের বাড়িতে ওদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে ওর ভালো একটা গুণ আছে যে ও মানুষের জন্য, সংসারের জন্য কি করে না করে সেটা নাই করুক, কিন্তু মানুষের জন্য নিবেদিত প্রাণ, কেউ বিপদে পড়বে ওর জন্য জান প্রাণ দিয়ে খেয়ে না খেয়ে খাটবে।
এই রকমের মানুষগুলো কিন্তু আসলেই ভালো হয়, মানে মন মানসিকতা ভালো হয়, কিন্তু একটা ব্যাপার কি, একটু সংসারের দিকে খেয়াল রাখাটাও কিন্তু জরুরি।
অবশ্যই জরুরি। আমার বিয়ের 32 বছর চলছে, আমি আজ পর্যন্ত আমার স্বামীর কাছ থেকে সেই প্রথম ঈদে যে তেল সাবান পেয়েছি, এরপর আজ পর্যন্ত আমি ওর কাছ থেকে একটা সাবান, একটা তেল, এক জোড়া থ্রি পিস বা একটা শাড়ি আজ পর্যন্ত আমি পাইনি। কোন মেয়ে স্বামীর কাছ থেকে এতটা অবহেলা পেয়ে ওই স্বামীর সংসার করে কিনা আমার জানা নাই। আমি করছি।
আপনি করছেন এবং ভালোভাবেই করছেন,
খুব ভালোভাবেই করছেন।
এবং একটা ব্যাপার দেখেন, এক্ষেত্রে আমার মনে হলো যে বলা উচিত যে সৃষ্টিকর্তা কিন্তু তাকে তাই দেন তার যা প্রয়োজন। এই যে আপনি এমন একজন পরিশ্রমী মানুষ, হ্যাঁ, আপনি যে আপনার সংসারটাকে টেনে নিতে পারবেন বলেই কিন্তু আপনার স্বামী এমন, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। এখন হয়তো আপনার স্বামীর এই জায়গাটায় অন্য কেউ যদি তার স্ত্রী হয়ে থাকতো এটা হয়তো হতো না, কারণ প্রকৃতি বা সৃষ্টিকর্তা কিন্তু ন্যায় বিচারক, এবং ওনার এই বিচারটা কিন্তু আপনার সংসারের মধ্যে রয়েছে। দেখেন যে আপনি পরিশ্রম করছেন, উনি এই সংসারের প্রতি বিন্দু মাত্র কন্ট্রিবিউশন নাই, আপনি পুরোটা টানছেন।
পরে আমার বাবা মারা যাওয়ার পর আমি বাবার স্মৃতিটাকে কি ভাবে বাঁচিয়ে রাখতে পারি।
মারা গেলেন কবে?
উনি মারা গেছেন গত জানুয়ারিতে, 17 সালের জানুয়ারিতে। মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই, যেহেতু আমি বাবার কাছাকাছি ছিলাম। পরে আমি চিন্তা করি যে আমার বাবা এলাকার মাতব্বর ছিলেন, উনি সবার বিচার সালিশ করছেন, ওনার নামটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। হ্যাঁ, আমি ওই চিন্তা করতে থাকি, করতে করতে এক সময় আমার মাথায় আসে যে আমি ওনার নামে একটা স্মৃতি সংসদ করবো, তাতে ফাউন্ডেশন করবো। আগে মাথায় আসে যে একটা ফাউন্ডেশন করবো ওর নাম দিয়ে, দেখি আমি কি করতে পারি, সেই ফাউন্ডেশন থেকে আমি মানুষকে সহযোগিতা করবো, সাহায্য করবো, বিভিন্ন কাজ করবো সমাজের উন্নয়নমূলক। তো এই চিন্তা করতে করতে আমি যুব উন্নয়ন অধিদপ্তরে যাই, সমাজসেবা অধিদপ্তরে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেই কি করা যায়। পরে ওনারা বলে যে ফাউন্ডেশনের এখন আর ই নাই, লাইসেন্স নাই, আপনি ইচ্ছে করলে সংসদ করতে পারেন, নাম দিয়ে স্মৃতি সংসদ। পরে আমি তাই করি যে হ্যাঁ আমি তাই করবো, পরে বাবার নামে একটা স্মৃতি সংসদ করি। সেটার জন্য আমি লাইসেন্স করার জন্য অনুমতির, নামের অনুমতির জন্য আমি সমাজসেবা অধিদপ্তরে আবেদন করি, ওনারা আমাকে নামের ছাড়পত্র দেয়। দেওয়ার পর আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে দিয়ে সেটা উদ্বোধন করাই, চেয়ারম্যান সাহেব সে উদ্বোধন করান এবং খুব প্রশংসা করেন যে এই ধরনের উদ্যোগ আমাদের এলাকায় এখন পর্যন্ত হয়নি। উনি বলেন সেই ইয়ে থেকে আমি সংসদ থেকে আমি মহিলাদেরকে ফ্রিতে সেলাই প্রশিক্ষণ দিই, যেহেতু আমি সেলাইটা জানি আমি নিজেই সেলাই প্রশিক্ষণ দিই। তারপরে একটা মহিলা হুজুর রেখেছি, সে ওই মহিলাদেরকে গ্রামের মহিলাদেরকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করতে আসে তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন এবং হাদিস শেখায়, নামাজ শেখায়, সূরাগুলো শেখায়।
কোথায় করছেন?
এটা আমার স্কুলেরই একটা একটা রুমের মধ্যে।
ছয়তলা করেছেন?
না, দোতলা, ছয়তলা ফাউন্ডেশন দেয়া, কিন্তু দোতলা পর্যন্ত করেছি। সেই একটা রুমে আমি ওনাদের জন্য এই কাজগুলো করি। একটা সংগঠন থেকে আমাকে চারটা সেলাই মেশিন দিছে, সেই চারটা সেলাই মেশিন দিয়ে আমি নিজে ওনাদেরকে সেলাই শিখাই। সপ্তাহে তিন দিন আমি সেলাই শিখাই এবং সেটা আমার চাকরির বাইরে, চারটা থেকে পাঁচটা পর্যন্ত।
চাকরি বলতে আপনি ওই কোন চাকরির কথা বলছেন?
আমি আগে যে চাকরিটা করতাম সেই চাকরিটা আমি এখন
এখনো করে যাচ্ছি।
হ্যাঁ, এখনো করে।
কত বছর হলো এটা?
আমার চাকরিটা 26 বছর।
26 বছর, বাবা! মানে এই চাকরিটা করে যাচ্ছেন, এটা প্যাশন না থাকলে, ভালোবাসা না থাকলে কিন্তু নিজে এত কিছু করেছেন, ওটা থেকে ইনকাম হয়তো আগের চেয়ে অনেক বেশি,
অনেক বেশি,
কিন্তু তারপরেও আপনি আপনার প্রতিষ্ঠান থেকেও তো কিছু না কিছু আপনার।
হ্যাঁ,
যাই হোক, এটা ভালোবাসা, এই যে এত পরিশ্রম করছেন এই ভালোবাসার কারণেই মানুষ পরিশ্রম করে।
আমার সন্তানদের পিছনে আমি ঢালছি যাতে ওরা ভবিষ্যতে ভালোভাবে মানুষ হতে পারে।
আচ্ছা, আপনার স্বামীর কি মানে ইচ্ছা সন্তানদের নিয়ে, বা তার কি অবদান আছে আপনার সংসারে বা সন্তানদের প্রতি?
সংসার এবং সন্তানদের প্রতি ওর খুব একটা অবদান নাই, ও টাকা দিলে বাজার করে দেয়।
আচ্ছা, বাজার করে দেয়?
হ্যাঁ, বাজার করে দেয়, এইটুকুই ওর অবদান।
আচ্ছা, কেমন আছেন এখন স্বামীর সাথে?
ভালো আছি।
আচ্ছা, যথেষ্ট কিন্তু আমার মনে হয়।
ঝগড়া হয় না, কারণ ঝগড়াঝাটি করতে চাই না, আর এই বয়সে এটা মানায় না,
মানায় না,
সব বয়সে মানুষের সবকিছু মানায় না।
জি,
তো ভালো আছি। আর আমার যে আমি সেই সংগঠন থেকে মানুষকে আমার স্কুলেই 10টা আমি গরিব বাচ্চাদেরকে ফ্রি পড়াচ্ছি। আগামী 4ঠা মেতে আমি একটা উন্মুক্ত লাইব্রেরি করব আমার সেখানে স্কুলে, যেটা আমার এলাকায় সর্বপ্রথম, সবাই যেটা বলতেছে সর্বপ্রথম একটা সংগঠন আমাকে সাহায্য করবে, কিছু বই আমাকে দিবে, আমি একটা রুম দিব ওদেরকে, একটা সেলফ করে দিব, এবং সেই বইগুলো সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণই আমার থাকবে। আমি উন্মুক্ত একটা লাইব্রেরি করব, যাতে আমাদের এলাকার যুব সমাজ যাতে বিপথে না যায়, যাতে ওরা এখান থেকে এখানে এসে পড়তে পারে, বই নিতে পারে, সংগ্রহ করতে পারে, আবার এসে ফেরত দিবে, ওই রকম আমার একটা চিন্তা ভাবনা আছে। সমাজের মানুষের জন্য আমি অনেক কিছু করতে চাই, কিন্তু আমার স্বাদ আছে অনেক কিছু, কিন্তু সাধ্য খুবই কম। যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে আমি মানুষের সেবা করতে চাই।
সাধ্য বলতে আমি যদি অর্থনৈতিক সেকশনটাকেই বলি,
সেটাই
যে আপনি চাকরি থেকে যেটা পাচ্ছেন, হ্যাঁ, সেটাই হয়তো ইনভেস্ট করছেন আপনি প্রতিষ্ঠানে, বা প্রতিষ্ঠান থেকে হয়তো কিছু কিছু আসছে সেটা আবার ইনভেস্ট করছেন,
সেটাই আমি এখানে ইনভেস্ট করছি। আমি আমার সেই সেলাই শেখানোর জন্য আমি আমার স্কুলের বেঞ্চেই ওদেরকে বসিয়ে বসিয়ে সেলাই শেখাচ্ছি, সেটার জন্য আমি আলাদা কোনো চেয়ার বা টেবিল নিতে পারিনি আর্থিক অসঙ্গতির কারণে, কারণ সব মানুষের তো একটা সীমাবদ্ধতা আছে, ছেলে মেয়ে মানুষ করতেছে, ওদের পিছনে আমার ভালো একটা অ্যামাউন্ট ব্যয় হয়ে যাচ্ছে, তারপর সংসারের খরচ আছে, তো এ নিয়ে আমি মোটামুটি ভালো আছি। আমি কবিতা লিখছি এখন, তারপরে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাথে আমি যুক্ত আছি, ঢাকা জেলা কমিটিতে আমি আছি, আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে আছি, তারপর আমাদের যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে ম্যানেজিং কমিটিতে আছি আমি, পাশে একটা প্রাইমারি স্কুল আছে,
ম্যানেজিং
কমিটিতে আছি আমি,
অনেক কিছুর সাথে জড়িত। কিন্তু আপনার একটা প্রশ্ন, যে আপনি শুরু করেছিলেন 250 স্টুডেন্ট হয়েছিল একবছরতে, এখন কি রকম স্কুলে?
এখন স্টুডেন্ট আছে খুব কম, 150 স্টুডেন্ট আছে, কারণ আমার গ্রামে অলরেডি আরো 4টা কিন্ডারগার্টেন হয়েছে, পাশে একটা প্রাইমারি স্কুল, 4টা 5টা মাদ্রাসা হয়েছে, আর আমাদের এখানে সবাই লোকাল, এখানে ভাড়া বলতে কিছু নাই, ভাড়াটিয়া নাই, সুতরাং লোকাল সবাই সবার আত্মীয় স্বজন, ওই হিসেবে আমার স্টুডেন্ট কমে গেছে। আমি কবিতা লিখেছি, আমি আমার একটা কবিতা আমি দর্শকদেরকে শোনাতে পারি। আমার কবিতার নাম হচ্ছে কষ্ট। কষ্টগুলো বুকের ভিতর ঢানা মেলে উড়ে, মন পাজরের আকাশটাকে খাচ্ছে কুড়ে কুড়ে, কষ্ট দেখে সুখ পাখি আজ মুখ টিপে দেয় আড়ি, কষ্টের জন্য রেশমি সুতুই তাঁতির বোনা শাড়ি, জড়িয়ে থাকে সারা অঙ্গে দিন রজনী ভর, কষ্টের ভারে জীবনটা যেন ধুধু বালু চর, নাই সেখানে গাছগাছালি নাই শীতল হাওয়া, জীবন যুদ্ধে এটাই বুঝি আমার ছিল পাওয়া, কষ্ট আমার কষ্ট তোমার কষ্টের সীমা নাই, কষ্টগুলো ভাগ করিবার স্বজন কোথায় পাই, যদি কষ্ট থেকে শিক্ষা নিয়ে জীবন গড় ভাই, কষ্ট তোমার এই জীবনে আর পাবে না ঠাই, কষ্ট আছে কষ্ট রবে, কষ্টের নাই শেষ, কষ্ট নিয়েই বেঁচে আছি চলছে জীবন বেশ। ধন্যবাদ।
চমৎকার, কষ্ট আছে কষ্ট রবে, কষ্টের নেই শেষ, ফ্যান্টাস্টিক। এটা একেবারে চরম জীবন উপলব্ধি থেকে লেখা, একেবারে যে মানুষ উপলব্ধি করতে পারে না সে লিখতে পারে না, সে গাইতে পারে না সে চিন্তাও করতে পারে না, এবং আপনি চিন্তা করতে পারেন, আপনি লিখতে পারেন এবং আপনি জীবনে অনেক কিছু করতে পারেন। আর সবচেয়ে বড় যে কাজটা আপনি আজকে এখানে করলেন সেটা হচ্ছে আমাদের লাখো লাখো শ্রোতার মধ্যে অন্তত কয়েকজনকে কিন্তু আপনি একটা অনুপ্রেরণা আজকে দিয়ে গেলেন। আপনার আরো উন্নতি আমরা কামনা করি, আপনার ছেলেমেয়েগুলো অনেক ভালো থাক, আপনি আপনার স্বামীকে নিয়ে, আপনার মাকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, আশেপাশে সবাইকে নিয়ে যা করছেন তা নিয়ে আরো অনেক অনেক দূরে গিয়ে যান।
দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো করতে পারি।
জি অবশ্যই। আজকের মতো মিথিলাকে সাথে নিয়ে আমি বিদায় নিচ্ছি আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 থেকে। আগামী বুধবার আরো একটি গল্প নিয়ে ঠিক একই সময় আমরা হাজির হব। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং ABC রেডিও সমস্ত অনুষ্ঠানের সাথেই থাকবেন। শুভরাত্রি।
অপরূপে সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করিনি আমার ঈশ্বর। অপরূপে সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করিনি আমার ঈশ্বর। তোমাকে করেছি মহিমান্বিত জানিয়া তোমায় মায়ের, তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বোচ্চ। তোমাকে করেছে মহিমান্বিত জানিয়া তোমায় মায়ের, তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বোচ্চ। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ ওঠু। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ ওঠু। সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ। নারীকে কেবলই প্রেয়সীর মন অনন্ত প্রেমে অবগাহন, নারীকে কেবলই বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। নারীকে কেবলই প্রেয়সীর মন অনন্ত প্রেমে অবগাহন, নারীকে কেবলই বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। এ যে তার সহজাত ভাব মহিমান্বিত নারী স্বরূপ, প্রেমের বলয়ে রেখেছে চড়ায় সংসার যত দুঃখ সুখ। ওহে নরাধম বুঝিবে কখন নারী জাতির কোন শিরাসন, শোষণ শাসনে বাঁধিয়া তাহারে পৌরুষে করো কালীলেপন। ইত্যাদির যারা দিয়াছে আজ নারীকে পণ্য রূপ, নারীর রূপের জৌলুস ফেটিয়া দুহাতে করেছে অর্থ লুট। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ ওঠু। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ ওঠু। সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ। ওহে নারী তুমি দেখো তাকায়, ইতিহাস করে সাক্ষ্য দান, নজরুল বলে করলেন যত অধিক নারীর অবদান। ওহে নারী তুমি দেখো তাকায়, ইতিহাস করে সাক্ষ্য দান, নজরুল বলে করলেন যত অধিক নারীর অবদান। বিবি খাদিজা বিবি আয়েশা মহীয়সী কত মহত্তান, জ্ঞানের আলোয় উদ্ভাসিত কর্ম করেছে মহীয়ান। কেমন এগুবি দেশ জাতি আজ যদি থাকে সংশয়, সমাজ গড়ার কারিগর যদি চার দেয়ালে বন্দী রয়। নেপোলিয়ন তবে বলেছিল বটে উন্নয়নের চাবিকাঠি, উন্নত জাতি উপহার দিয়া দীক্ষিত মায়ের প্রতিশ্রুতি। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ ওঠু। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ ওঠু। সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
Exclusively on FusionBD.com.